Royal Tiger Green presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro. আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব আরো একটি আনকোরা এপিসোডে 159 পর্বে। আমি আর জেকে দিয়া রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে। কথা বাড়িয়ে শুরুতেই আমরা জেনে নেব মঞ্জুরের কাছ থেকে কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবলিয়া। সত্য বলার মঞ্চে আজ উপস্থিত হয়েছেন দুরন্ত সাহসী এক যুবক, যার নাম মোহাম্মদ শাফিন হুসাইন খানি। জন্ম বরিশালে। মানুষের উপকার করতে ভালোবাসেন। প্রিয় খাবার ভুনা খিচুড়ি আর গরুর মাংস। স্বপ্ন দেখেন সচ্ছল একটি জীবনে। বন্ধুদের সাথে আড্ডা দিতে খুবই পছন্দ করেন। হানিফকে অনেকেই বোমা হানিফ কিংবা বোম নামে চিনেন। কেন হানিফ আজ এই অদ্ভুত নামে পরিচিত সেটি জানতে চলুন আর জে কিবলিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ মঞ্জুর। আমরা জানলাম প্রিয় শ্রোতা যে হানিফ ওরফে বোমা হানিফ রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। এবং যাহা বলিব সত্য বলিবতে আপনি যদি আসতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। যাহা বলিব সত্য বলিব একেবারে শুরু থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি তার মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা তার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে পুরো ঘটনাটিকে ব্যাখ্যা করে থাকেন। তো আজকেও তিনি আমাদের সঙ্গে ফোনে কানেক্টেড হচ্ছেন। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ওয়েলকাম আপনাকে আমাদের জেবিএফ দিতে। এবং আশা করছি যেটা বলি সব সময় শেষ পর্যন্ত আপনাকে পাবো। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। জি অনিত, আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে ছোটবেলা থেকে, যেখান থেকে মনে পড়ে।
ছোটবেলা থেকে আমার যতদূর মনে আছে, আমার বয়স তখন 10 বছর হইব, খুব দুষ্টুমি করতাম পড়াশোনা, যদিও পড়াশোনা করতে পারিনি বা করার বাবা আমার খুবই ইচ্ছা ছিল বা পড়াশোনা অনেক দূর পর্যন্ত করানোর, কিন্তু আমি করিনি। সেটা আমার
বাবা কি করতেন?
আমার বাবা ব্যবসা করতেন।
ব্যবসা করতেন। কয় বোন ছিলেন আপনারা?
4 ভাই 3 বোন।
ভাই বোনদের মধ্যে আপনার অবস্থান কততম ছিল?
আমি মেজো, বাইরের ভিতরে মেজো, আর এমনি ফ্যামিলিগত 3 নাম্বার।
আপনি যে লেখাপড়া করতেন না, পরিবার থেকে শাসন করতো না?
হ্যাঁ, শাসন করতো। হতো, পড়াশোনা করতাম। যদি অ্যাকচুয়ালি দাদা আপনাকে বলি, আমার যদিও কথাবার্তা শুনলে কেউ বলতে পারেন যে আমি মূর্খ, সেরকম কোনো সাজিয়ে মানে কথা ইংলিশ সবই মানে হয়তো চলাফেরা বদলা মানুষ হিসেবে চলাফেরা ছিল শিক্ষিত, সেজন্য হয়তো চলাফেরা সেরকম। আমি কখনো বলি যে আমি ফোরপন্ধ আমি পড়াশোনা করছি, কেন বলে বলে ফোরপন্ধ পড়াশোনা করছি, স্কুলে ফোরপন্ধ খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিলাম।
আচ্ছা, তারপরে কি আপনি আর লেখাপড়া করেননি?
না, ফোরপন্ধ পড়াশোনা করছি, যদিও অনেক চেষ্টা করছে, অনেক মারধর করছে, অনেক শাসন করছে, কিন্তু বেশি শাসনে যা হয় আর কি।
শুনি আমরা তারপর।
তো আমার 10 বছর বয়স, যদি আমার মনে পড়ে 10 বছর বয়সে আমি কিছুটা বুঝি। তো আমি ছোটবেল থেকে অনেক ডিস্টার্ব করতাম, পড়াশোনা করতাম না ঠিক মতন, মার্বেল ছিলেন, ব্রিং ব্রিং খেলতাম, তারপরে সাথে ওর সাথে ঘুরতাম
বরিশালে
গ্রামের বাড়িতে। তো সেখান থেকে একটু মানে ছোট থেকে চঞ্চল টাইপের, বেশি চঞ্চল ফ্যামিলিগত হবে, সবাই আর কি একটু রাগ যোগ দিল, তারপর আমার থানায় রাখতে পারে না, মানে যখন যেটা মাথায় আসে তখন সেটাই করি। তো হঠাৎ করে কি হলো, ঢাকা এসে পড়ি, ঢাকা এসে আমার নানু ঢাকা থাকতো তখন, তো নানু এখানে এসে পড়ি। তো আমার এক মামা আছে, সে মার খালতো ভাই আর কি।
আপনার ঢাকায় কে থাকতো বলছিলেন?
ঢাকা থাকতো নানু।
নানু হঠাৎ করে নানু এখানে চলে আসেন?
নানু এখানে চলে আসে, আর এখানে আবার আমার একটু প্রভাবশালী বলতে গেলে আমার মার খালতো ভাই, আর আপন খালতো ভাই,
মুক্তিযোদ্ধা
ছিল, এখনো সে থাকে, এখন সে জীবিত, সে এখন অনেক টাকার মালিক, এখন কোটি কোটি কত টাকা সে নিজে বলতে পারে না। তো তার একটু সাপোর্ট ছিল আইসা, তার বাসায় নাম থাকতো, তার বাসায় উঠছি। তারপরে তার বসে ছিল আছে এলাকার ভিতরে, আচ্ছা বলতে আমি দুজন চলে তো জানো আমি চলাফেরা ফ্রেন্ড সার্কেল অনেক হয়ে গেছে গা। তো দেখি এক প্রকারে বাসার এই বাসাই আবার কি, বাসার বাসার সাথেই আর একটা বাড়ি আছে, পুরনো ভাঙা বাড়ি,
পুরনো ভাঙা বাড়ি,
হ্যাঁ দোতলা। সে বাড়িতে অনেক ছেলেবেলা এসে আর কি ছোট ছোট
কার বাড়ি বলছিলাম একটু পরিষ্কার হওয়ার জন্য, এই প্রভাবশালী লোকটা আসলে কি?
সে আমার মামা।
আপন মামা?
না, মার খালতো ভাই।
মার খালতো ভাই মানে একটু সম্পর্কের মামা হয় আর কি। ওকে, এই ভদ্রলোক কি করতেন, এত টাকার মালিক?
কাপড়ের ব্যবসা করতেন,
কাপড়ের ব্যবসা করতেন ইসলামপুরে। ফাইন, তারই একটা ভাঙা বাড়ি ঠাড়ি ছিল,
যার বলতেন তার নিজের বাড়ির পাশে ভাঙা বাড়ি,
ভাঙা বাড়ি,
পুরনো বাড়ি,
পুরনো বাড়ি,
বাড়িটার নাম কালীবাড়ি,
কালীবাড়ি,
কালীবাড়ি নাম সে সবাই চিনে।
ওকে,
পুরনো নাকায় সবাই চিনে কালীবাড়ি নাম সে। ওই 10 বছর বয়সে আমি একটু স্মোকিং করছি, মানে একটু বিড়ি সিগারেট দিকে জড়াই গেছি, নিজের বাড়ি। তো আমি একটু বব খাইছি দুষ্ট যেহেতু, তো আমি সে জায়গায় ওদের সাথে বসে আড্ডাটা দিতাম, বিড়ি সিগারেট খাইতাম। তো এক কথা কথায় দেখি কি জানি একটা জগাজারিতে কয় চাবাড়ি বাড়ি করতে হইব, আমি তো ওই চাবাড়ি লুকাস কিনলে গা দেখলো বসে মানে দর্ব নিয়ে যাবো।
তখন আপনি চাপাতে কি জিনিস চেন?
চিনি, কারণ আমাদের ফ্যামিলিতে আমার আব্বু গরু ব্যবসা করতো মূলত। তো ছুরি চাবাড়ি তো আমার শীতানি থাকে, মানে মাথা তলি থাকে সবসময়, সকল দেখি আসি, আর যখন বুঝবো তখন তুই দেখছি দি। তো হঠাৎ করে কি জানি একটা জ্ঞান আমাদের ছিল না, আমি আমার রুমের চাবাড়ি আমার সবসময় ওই বয়সে আমার ব্যাগের চাবাড়ি ছিল, চাবাড়ি আমি ব্যাগে দৌড় দিছি। তো তারপর কি ছেড়ে এখন সবাই টাকা হয়ে গেছে, চাবাড়ি তখন পুলিশ হবে, পুলিশ গিয়ে তো আমার ঘরে এমনি ঘুরা থাকে, এটা কি আর দেশের সিস্টেম, ঢাকা সিস্টেম তো অনেক ডিফেন্ট ছিল, আমি জানতাম না। তো আর কি এভাবে একটু মাঝে মাঝে চলাফেরা আস্তে আস্তে মিশে গেলাম। তো 1 বছর পর যেটা হয়, অ্যাকচুয়ালি যাদের সাথে চলতাম একটু বাই বাই লিঙ্ক হয়ে গেল গা, এই যাদের সাথে আটাটা দিই ওদের একটু বড় ভাই আছে সিনিয়র, ওদের এক বেশ বড় ঢাকার শহরের মহল্লা টাকার যে হিসাব বড় ভাই তাদের বড়টা, তো এমনি আস্তে আস্তে অনেক সাথে চিন্তিত হইলাম। আর আমার একটু আমার খুব একটু রেসপেক্ট করতো আমার মামার কারণে, জমকের ভাই না,
মামার মোটামুটি প্রভাব ছিল,
প্রভাব ছিল আমার কারণে, আমাকে খুব রেসপেক্ট করতো আর কি, একটু সাইড ডিসাইডটা বেশি করতো।
ওকে,
তো ওদের সাথে 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে যাওয়ার পরে ওরা মারতাম, আর দেখতাম মারামারি ব্যাপারে দেখতাম অনেকে ভয় পেতো, কারণ ছোটবেলা থেকে 10 বছর বয়স থেকে কোনো ভয় ছিল না, মারতাম যার না তারই মারতাম, ওই বয়সে মারতাম। অ্যাকচুয়ালি আসছে বড় যে খারাপ, বড় মেয়েরা বড় ভাইরা খারাপই করে, দুষ্টু ফিলেন করে এলাকার যে রংবাজি মোমাস আর কি, এদের সাথে লিঙ্ক হইলো, জমকের ভাই না ও তো এরকম। তো চলাফেরা এর ভিত্তি আমাদের এক বড় ভাই ওদের সাথেই অ্যারেস্ট হইলো, পুলিশ ধরে নিয়ে গেছে।
কাদের সাথে? এটা
এটা আমার যাদের সাথে চলি ওদেরই বড় ভাই সিনিয়র ভাই।
আচ্ছা, আপনি নামগুলো মেনশন করে যদি বলেন তাহলে আমাদের বোঝার ক্ষেত্রে অনেক বেশি।
না, আমি ওদের নাম বলতে চাচ্ছি না, কারণ ওরা যদি এখন অনেক খুব বদলে গেছে, যেমন কিছু কিছু এক্সাম্পল বলি, ফয়সাল ফয়সাল, তারপরে
মানে আপনি যে নামগুলো বলতে চাচ্ছেন এই কারণে তারা এখন ভদ্র হয়ে গেছে, কোনো কারণে তাদের সম্মান হানি হতে পারে বা আপনি বিপদে পড়তে পারেন?
না না, বিপদ আমি বিপদ আমার কখনোই আই ডোন্ট কেয়ার, যদিও
তাদের সম্মান হানি হতে পারে সে কারণে আপনি বলতে চাচ্ছেন না, ঠিক আছে সমস্যা নেই বলুন।
পড়াশোনার এর ভিত্তিতে
সুমেক ভাইকে অ্যারেস্ট করে নিয়ে
অ্যারেস্ট পুলিশ নিয়ে গেছে। তো ওদের বাড়ি করতে হবে, টাকা লাগবে, অর্থাৎ 5,000 টাকা। তো টাকা তো কেউ দেশে নাই, তখন যে একটা মিল ছিল, বন্ধু বান্ধবের মিল ছিল না, চিন্তাই করতে হইব, চিন্তা করে টাকা নিতে হইব।
এটা আপনার বয়স তখন কত? 10 বছর?
11 বছর।
11 বছর
চিন্তাই করতে হইব। তো তখন বোম কি জিনিস সেটা আমি দেখতাম না, চিন্তাম না, ওদের কাছে সবই ছিল। যেহেতু বড় পার্সোনাল
এই গ্রুপের সাথে আপনি মিশছেন, এই গ্রুপে কতজন মেম্বার ছিল
আনুমানিক? মেম্বার বলতে গেলে মেম্বার তো এলাকার ভিতরে যত পলায়ন আছে সবাই, কিন্তু পার্সোনালি শুধু 6-7 জন।
6-7 জন? এই 6-7 জনের সাথে কি ধরনের অস্ত্র থাকতো? চাপাতি তো থাকতোই,
চাপাতি থাকতো, তারপরে বোম, অ্যাভেলেবল বোমটা,
বোম মানে ওরা নিজেরাই বানাতো?
হ্যাঁ, নিজেরাই বানাইতো।
আচ্ছা,
তো তারপরে আমার পকেটে একটা বোম দিত দিনে দুপুরবেলা। আমি যারা নামটা পরিষ্কার বলি,
প্ল্যান কি ছিল আমরা যদি পরিষ্কার ভাবে জানি? আপনারা চিন্তাই করুন সেটা বুঝতে পারছি, কিন্তু চিন্তায় কি করবেন, কোথায় করবেন, নিশ্চয়ই একটা প্ল্যান করে গিয়ে
প্ল্যান গেছে। প্ল্যান ছিল আমাদের যে আসিন গেটের পিছনে একটা নতুন আছে নদীর পার দিয়ে বাইপাস রাস্তা হয়েছে, ওখান দিয়ে লোকজন চলাবে। ওই জায়গায় দুপুরবেলা বা ওদিকে কোনো পুলিশ থাকে না, বা পুলিশ থাকে রানিং এ, মানুষজন খুব কম, নতুন রাস্তা হবে, নতুন হয়েছে বাইপাস রাস্তা। তো সেখান থেকে সিন্দাই করতে গেলাম আসিন গেটের পিছনে। দুটা ছিল আর এমনি ওদের কাছে তিনটা ছিল, তো আমার পকেটে ঝুলানো, পকেটের ভিতরে রাখা
ছিল না। আপনার যদি ফেটে যায় কোনো কারণে?
না, তখন তো বয়স একবারে স্লো, আর এটা যে এত বিকট জিনিস সেটা তো আর বুঝতে পারিনি তখন। তো তাহলে বুঝলো আমি দুটামি না। তো পরে হইলো কি, গেলাম, যাওয়ার পরে আমরা যাওয়ার কিছুক্ষণ আগে ওই জায়গায় আরেকটা সিনতে এসেছে।
আচ্ছা আচ্ছা,
মানে আধা ঘন্টা আগে একটা সিনতে এসেছে।
আচ্ছা,
সেই লোকের পায়ে কোপের দাগ আছে, টাকা নিয়ে আছে, মনে আছে, সে লোক পুলিশ নিয়ে আসছিল জায়গায়। এই লোকটা আমরা গেছি,
মানে ওইখানে গিয়ে আপনি যেটা দেখলেন যে অলরেডি পুলিশ ওখানে আছে?
হ্যাঁ, পুলিশ ওখানে আছে।
আচ্ছা,
তো তারপরে যেটা হয়েছে, যাদের সাথে গেছি ওরা তো ওই জায়গায় চিন্তাই করে, ওদেরকে তো পুলিশ ভালো করে, ওরা চিন্তাই করে কন্টিনিউ, ওদেরকে তো পুলিশ ভালোভাবে চিনে। আমি ফার্স্ট ওদের সাথে গেছি।
ওকে,
তো পুলিশ দেখেই ওরা ধরতেছে, কারণ ওদেরকে চিনে, ধরবো ওদেরকে, এর দিতেই পুলিশের দিকে ধরবো। ধরার পরে আমার ওই সাতজনের সেটা ছিল রাজন, ও একটা বোম মারছে, আমি ওটা যদি বের করতাম তাহলে কিন্তু পুলিশ আমার সামনে আসতে পারতো না। তো দুই গুলির মাঝখানে পড়ে গেলাম, পড়ে গেছি গা
দুই গুলি,
মানে এপাশ দিয়ে এক গুলি, ওপাশ দিয়ে এক গুলি, মাঝখানে দিয়ে আর এক পাশে যাওয়া যায়। তো আমি আমার এক ফ্রেন্ড একসাথে দূর দিছি, আমরা একজন সবাই চিন্তাই করে অর্থ রাস্তাঘাট ছবি চিন্তা অল্প করার জায়গায়, আমি তোর অল্প করছি, এতটা আমার ধ্যান নেই গা যে এখানে আসবে কি করতে। তো আমি তো এমনি নিজে আতঙ্ক, বোম ফোর্সে চিন্তা হয়েছে, পুলিশ পিছিয়ে লাগছে, দেখাতাম মানুষ বমি দিতাম, তাহলে কিন্তু পুলিশ ছড়িয়ে দিত গা, পুলিশে জানার মানা আছে না, সেটা কিন্তু সেই কাজটা করিনি। তখন সাথে সাথে ধরলো, ধরার সাথে সাথে আর প্রথম যে দুটা বোম ফাটানো হয়েছে তখন পুলিশের তারপরে আর কি আমি ঠিক এখন যে মারতেছে আমি গায়ে লাগতেছে না, মানে শরীর গেছে স্থির হয়ে, মানে মারতেছে, এত মারতেছে, কত চিন্তা করছে আমি নিজে না, নামটা বলি, তারিজলাম পিন্টু ডাকার। তো তার এক সঙ্গ মানে সাঙ্গ ছিল আর কি, তার সাথে ভালো চলাফেরা ছিল, মানে তার অফিসে যাওয়া আসা হতো, তার নামও অনেক মারধর করছে আর গায়ে রাখতেছে না, ওরা থানায় নিয়ে গেলো শান্তপুর থানায়, তখন লোকের থানাটা হয় না, পরে চালান দিল জেলখানায়। জেলখানায় যাওয়ার পরে নতুন জেলখানায় গেছি, পালানো গেছি ওই দিন। আর গ্রামের আমার আব্বু আমি সব থাক গ্রামে, সে খবর পাইলো, মানুষ খবর পেলো, মানুষের সাথে তারা সবাই এসে বসে। আসার পরে আমার ওই সময় তখন চিন্তা করলো যে না, ও তো ভালো হইলই না, পড়াশোনা ছেড়ে এলো, তো ও টাকা থাকলে এখন আরো খারাপ হয়ে যাবো।
আচ্ছা,
আমি টাকা থাকুন তাহলে ও আর খারাপই করতে পারবো না, আমার সময় থাকলে খারাপই করতে পারবো না।
মানে আপনি তখন জেলে আছেন?
হ্যাঁ, এই জন্য আব্বুর পিপার শুনিল যে দেশের সব চুকায় ঢাকা এসে বলুন, ঢাকা এসে প্রয়োজনে রিক্সা দাম ছেলের কাছে রাখুন, কিছু করতে দিব না, ছেলে তো খারাপ হয়ে যাবে এই বয়সে যদি অবস্থা হয়। তা তার বয়স করে দিছে, তারপরে জেলে নিল। তো সকালবেলা রাত্রে আমদানিতে তার খিচুড়ি দিল।
আচ্ছা,
খিচুড়ি খাইলাম, খায়া কোন রকম আর কি, ওই যে কম্বল, যে কম্বল দিয়ে আমরা পাপসও বানাই না, সেটি বিছা দিলে সেটি দিয়ে ঘুমানো, কোনো তো কিছু নাই। আর আমি তো মারি খাওয়া এমনি পাও বাঙ্গা, আর তেমনি ইঞ্জুরি, ওই জায়গার মধ্যে সবচেয়ে জুনিয়র আমি, যত ক্রাইম আর যত আসেন ধরনের সবথেকে জুনিয়র ছোট আমি। তো আমার সেদিন সবাই এক্সপ্রেস সবাই খুব আদর করতেছে, খাবার
খাওয়া আপনি ভেঙে দিয়েছে, ওই মুহূর্তে আপনার ট্রিটমেন্ট করছে না?
হ্যাঁ, ট্রিটমেন্ট চলতেছে,
ডাক্তার আসে ওই সময়?
হ্যাঁ, ঢাকা মেডিকেল নিয়ে ট্রিটমেন্ট করছিল, করার পরে তারপরে সুস্থ হওয়ার পর চালান দিয়েছে আর কি।
চালান দিয়েছে। কোথায় ছিলেন আপনি, কোন জেলে ছিলেন?
ঢাকা কেন্দ্রীয় কারাগার।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। আপনার সঙ্গে পরিবার দেখা করতে গেল কবে?
দেখা করতে গেছে 15 দিন পরে।
15 দিনের মধ্যে যোগাযোগ করেনি?
যোগাযোগ তা তো গ্রামে ছিল, আর তারা তো ঢাকার অনেক কিছু আনকালচার জানে না। আমু গ্রামে বড় হয়েছে, আবু হয়তো ঢাকা শহরের আনকালচার সবই জানে, কিন্তু আমু তো আমার নাম বাবা সব চেনে জানে।
আচ্ছা, আপনি যে 11 বছরে জেলে গেলেন বা আপনি যে ধরনের কাজ করে, আপনার নিজের তখন কেমন লাগছিল?
নিজের কেমন লাগছিল অ্যাকচুয়ালি তখন, তখনকার ফিলটা এখন বলতে পারতেছি না, তখন কত বয়স কম ছিল, ভালো লাগতেছিল,
ভালো লাগতেছিল। টেরর হয়ে গেলেন, খারাপ চোখে দেখতেছে আপনার, আপনি আপনার এটা ভালো লাগতেছিল?
ভালো লাগতেছিল। নাম ডাক,
নাম ডাক হবে,
নাম ডাক হইতেছে,
নাম ডাক হচ্ছে, এটার জন্য ভালো লাগছিল। ওকে, হ্যাঁ, পয়েন্ট ঠিক আছে। তো আপনি বললেন যে আপনি 15 দিন পরে আপনার সঙ্গে দেখা করতে গেল,
যাওয়ার পরে হ্যাঁ আমার খাবার দাবার দিয়ে আসলো দেশের পরে। তো এদিকে কন্টিনিউ ফাইল, মানে ফাইল চলে, তিন টাইম খাবার, তিন টাইম, তিন টাইম ফাইল, মানে গুণে নিয়ে যাবো খাবার, গণার পেটা খাবার আসবে। তো কজন করে গেল আসলো, এই আর কি, করে যাওয়া লাগে না, করে যাওয়ার আগেই মোল্লা জামিন দিয়ে দিছে, বয়স কম।
আপনি জামিন করালো কি?
জামিন করছে আমার আম্মু।
আপনার মা আপনার জামিন করালো? ওকে।
আর তখন বয়স কম, 11 বছর কিশোর, সেই জন্য দিয়ে দিছে জামিনটা, যদিও এত সরকার বোমামলা কেউ জামিন পায় না।
আচ্ছা,
অনেকে জেলখানা ভিতরে অনেক প্রশাসনও যাদের সাথে, কারণ সবাই রিস্ক।
আপনার বর্তমান বয়স কত?
আমার বর্তমান বয়স 27।
আপনি 11 বছর বয়সের গল্প বলছেন, তার মানে আজ থেকে 16 বছর আগের গল্প। ওকে, বলেন
তো
2000 সালের গল্প?
হ্যাঁ, 2000-ই 2000 সালে। তো তারপরে 1 মাস 7 দিন পরে আমার জামিন হলো। তো সবাই অবাক, জেলখানিতে কারা কারা করি করতো যারা আছে, সবাই আমার চিনে জানে, জানে সব, ওই জায়গায় সবচেয়ে জুনিয়র আমি, ছোটর ভিতরে। তাও মামলা লিখি, বড় মামলা, যেটা আমি বড় নিয়ে আসতে পারি না, এই জন্য আমার প্রশাসন খুব রেসপেক্ট করে, মানে জেল কারা কর্তৃপক্ষ আমার খুব আদর করে, যে বাবু এদিকে আসো, তুমি কেন এদিকে করো। আবার তখনই ওই সময় কি করছে প্রশাসন, তো আবার একটা হইলে তিনটা দেওয়া দেয় যে কোনো, তখনই আমার নাম দিয়েছে হানিফ ওরফে বোমা হানিফ।
ওই সময়টাতেই আপনার নাম হয়ে গেল হানিফ ওরফে বোমা হানিফ?
বোমা হানিফ।
আচ্ছা,
তো ওই সময় থেকে প্রশাসনে কি করছে আমার, আমরা রেজাহারে নাম দিয়ে দিচ্ছে হানিফ ওরফে বোমা হানিফ। তো জামিন করতে গেছে, জামিন করতে হলে এই নামে লাগবো হানিফ, তো নাম বাবা মা যত হানিফ বলুক আর শাকিন বলুক, সেই নামে তো হইব না, যেটা কারা করতে হবে লিখে দিয়েছে, প্রশ্ন লিখে দিয়েছে, সেই ডকুমেন্টে আমার জামিন হইব। তো যাই হোক, জামিন দিয়েছে। তো যাই চিলাইতে আছে, আমি ঘুমাইয়া দিয়েছি সকালবেলা ফাইল দিয়ে, চিলাইতে আছে, আমি আমার জামিন তো দেরি আছে, বড় মামলা, সবাই বলছে যে 2-4-6 মাস থাকো, 1 বছর থাকো, তারপরে জামিন চিন্তা করো, এরা জামিন চিন্তা করলেন। তা আমিও নিঃস্বাধীন, যদি 1 বছর আগে কোনো চিন্তা করে লাভ নাই, তাতে হুতি শুধু শুধু ভালো নয়, শুধু নষ্ট করে লাভ নেই, খাই আর ঘুমাই, এটি ভালো আছি।
মিনিমাম 1 বছর,
মিনিমাম 1 বছর আগে জামিন পাবো না। তো যদি 1 মাস 7 দিন তাহলে আমি ঘুমাইতে চাই, আমার তো আসে বলে ও জানে যে আমার জামিন দিচ্ছে, তো আমি ঘুমাই দিচ্ছি। এর ভিতরে 11টা বাজে, আমার টাইনে উঠেছি, তখন তার জেলখানায় এখন যে মাইক আসছিল তখন মাইক ছিল না, তখন হাইটে যে দেখে বিচে, তখন 11টার সময় দায়িকা বিছিয়া বিছিয়া, পরে খাতা, জ্ঞান খাতা আর কি, যেখানে যে মানে মেন সবার খাতা, যে নাম কোন কোন ওয়ার্ডে কোন লোক আছে, খাতা বিছিয়া বের করে পরে আমার এসে করে দেওয়া যায়, তো তোমার জামিন দিয়ে চলো। তো করেছি সারা সকাল বিছিয়া, একটু পাগল হয়েছে, একটা থাপ্পড় দিছে আমার, থাপ্পড় দেওয়ার পর আমি কি করছি, আমি গুড়া খাবো দিচ্ছি। তো জামিন তুই সাজার আসলে তুই আমার থাপ্পড় দিচ্ছি, আমি তো তুই পাপি, তোর সাজা যে তুই পাপি, আমি তো পাপি না, আমার তো পাপ আন্দোলন হয়, যদি পাপ করে এসেছি পাপ তোমার গায়ে আমি সাইন করতে পারি, তুই পাপের পোশাক পোশাক, তুই আমার থাপ্পড় দিচ্ছি দিকে। পরে এক কথা কথা পরে সবাই থামাচ্ছে, পরে প্রশ্ন করছে অলাগে এরকম বলছে দিকে, ওই মিনিট দেখছে, এই বয়সে যদি পুলিশের গায়ে বোমা দেয় তারে, তাই ওর যে কি বুঝোস না, তোর মারবো জেলখানা দিতে, কি করবি তুই? এই যাক আয় বললাম, তাই সা নিয়ে গেল, এসে দেখি ফ্যামিলি সবাই ঢাকায় বাসায়। এর ভিতরে কি হয়েছে, আমার আব্বু আম্মু আব্বু এরা সবাই গেটের সঙ্গে দাঁড়ায় আছে, আমি বেরে, আমি তো আমার জামিন হইলো না, এমনি ছেড়ে দিতে আছে, আমি বেরে করে দেখি না, আমি কি করছি, সোজা একা গেছি গা বাসায়। এখন তো সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়েছে যে তারা বসে দিছে যে আমার ছেলে পারে না, যে ছেলে উকিলের কি দুই নম্বরই করলো কিনা, উকিল টাকা দিছে যাবে নিচ্ছে, এখন সারাদিনে বের হই না, আমি কান্দে কান্দে বাসায় গেছে। এই হচ্ছে বাসায় যায়, আমিও বাসায় যায় কি করছি গোসল মুসল করে, আমি গো বাসায় গোসল মুসল করে আমি বলছি যে আমি তো আসতেছি, মানে এলাকাটা সবাই বেরিয়েছি, সবাই সাথে দেখা করে আসি, একটা বাপ ওই বসে দিতে হয় আর কি, সবাই একটু নাম ডাক দিয়ে জেলে গেছি আয়া পড়ছি, আমি বের হয়ে গেছি ঘুরতে, তো আমি তো আমি শোনা শোনা কান্না পাইছে কি যাতে কান্না গেলি কাহিনী করেছে না, আমি তো বাসায় এসে বলছি দুপুর বলাই কয় কোন দেখ কয় কোথায় হয়তো দূর রায় কয় তোর আমি তোমাকে দিলাম কয় না আমি দেখে নাই বলে আয়া বসে দেখে আটটা আয় বসে বলে কয় কুই হলে কয় খাই দেয় একটু বাইরে এসে আয় কাছে আয় কয় কুছে কত বাইরে দিন আপনি কোনো আটকা রাখতাম আমরা আপনি পারেন আটকা আছে আমি ঘরম ঘুর থেকে আপনি পেরে শোনা আপনি পারেন আটকা রাখতে আমি পালন করতে নেই আমি ছোটবেলা তার তারা কথা দিতাম খুব তারা ছিলাম
প্রচন্ড উচ্ছৃঙ্খল ছিলেন
প্রচন্ড উচ্ছৃঙ্খল ছিলাম আপনি ওই ছিল আটকা গিয়ে
আমি কাউকে ভয় পেতেন না আপনার আব্বু আম্মু কাউকেই ভয় পেতেন কাউকে না ওনারা কি গায়ে হাত তুলতো আপনার
এমন হয়েছে হ্যাঁ এমন হয়েছে আমার আব্বু আমাকে ছোটবেলায় পায়ের সাথে রশি বাইন্ডা জুলাই ছেড়ে আছে জুলাই পনেরো তিরিশ
তারপরেও আপনার ভিতরে কোনো ভয়টার কাজ করেনি
না
এই ধরনের বাচ্চাদের জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট সাইকোথেরাপির দরকার হয় এদেরকে যত বেশি আপনি শাসন করেন না কেন কোনো কাজ হবে না এদেরকে খুব সুন্দর করে বোঝানো খুব 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 করে বোঝানো মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া করে করে ধীরে 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 এদেরকে কন্ট্রোল করতে হয় যাই হোক সেটা হয়তো আমাদের সমাজ ব্যবস্থায় অনেকেই বোঝেন না এবং যে কারণে এই ধরনের হানিফের জন্ম হয় আমাদের সোসাইটিতে আমি যেটা শুনছিলাম আপনার কাছ থেকে আপনি বললেন যে দুপুরবেলা আসলেন আপনার মার সঙ্গে আপনার মামির কথা হচ্ছিল তারপরে
রাত্রে আসি আসার পরে কয় তুই বেরলি কোন এমনি ঝেড়ে দিছে তোর এমনি ছেড়ে দিছে আমি তো জামিন করেছি তখন তার এত কিছু বুঝি নেই এমনি ছেড়ে দিছি ভালো কথা আমরা ঢাকায় বাসায় নিছি যে ওই বাসা ঢাকায় আমি থাকবো
মানে পরিবার ঢাকায় চলে আসে
হ্যাঁ ঢাকা চলে আসে অলওয়েজ ফ্যামিলি সবাই ঢাকা চলে আসে
কেন ঢাকা চলে আসে
আমার জন্য
পুরো পরিবার ঢাকায় চলে আসে আপনার
আমার জন্য ছোট ভাই দুটা ভাই মাদ্রাসা পড়ে তখন
সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে ঢাকায়
না দুটা ভাই মাদ্রাসা পড়ে ওরা মাদ্রাসায়
মাদ্রাসায় ছিল
মাদ্রাসায় ছিল যে
আপনার বাপ তখন কি করতো
আমার বাপ তখন ব্যবসা করতো
ব্যবসা ব্যবসা হ্যাঁ বরিশাল
হ্যাঁ বরিশালের ব্যবসাটা চুকায় ঢাকায় এসে বসে আমার জন্য আইসা ঢাকায় এসে ব্যবসা করতেছে তো কাঁচা মাদ্রাস
আচ্ছা তো তার মানে আপনার জন্য ঢাকায় চলে আসলো পুরো ঢাকাতে যাতে আপনি কোনোভাবে অবাধ্য না
অবাধ্য না হই আমার জন্য তারা ঢাকায় এসে বলবে তো ছোট ভাই ও তো মাদ্রাসায় আর একটা একবার ছুটে যেটা ও তো আম্মুর সাথে সাথে ছোট আর ছোট বোন ও ছোট আর বড় বোন তখন যদিও বড় বোনের বিয়ে হয়েছে বড় বোন ঢাকা থাকে তার পজিশন ভালো কারণ আমার যদিও আমার অ্যাকচুয়ালি সত্যতা বলে আলেমের ঘরে জানেন আমার ফ্যামিলি মেম্বার সবাই আলেম আমার বড় বোন আমার বোন সে তার দশ মৌলানা কারণ একটা পুরুষ মানুষ তার মৌলানা হতে পারে না কিন্তু বোন মৌলানা আমার ফ্যামিলি
আমার পুরো পরিবার সবাই মোটামুটি দিন এলেম এসব শিক্ষা গ্রহণ করে
সবাই
আর বড় ভাই
আমি অফসাইডে আমার বড় বোন তার বিয়ের পরও সে বারো বছর পড়াশোনা করছে তার বাচ্চার বয়স তেরো বছর তারপরে সে পড়াশোনা ছাড়ে নেই সম্পূর্ণ কমপ্লিট না হওয়া পর্যন্ত সে পড়াশোনা করছি
ঠিক আছে যেটা বলছিলেন আপনার পরিবার ঢাকায় আসলো তারপর
ঢাকা আসার পরে তো আমি এবারে দেখি সেদিক এখন আমার সঙ্গটা আরো বেশি হয়েছে তার ঢাকা আসলে আমার সঙ্গটা বেশি হয়েছে যেদিক থেকে না থাকি বাসাতে আসছি পারতেছি বাসায় যদি খাবার খাইতে গেছি তো ওই জেলখান পাচ্ছি আমি এদিক সেদিক একটা নাম ডাক খুব ভয় পায় একজনে
বোমা হানিফ
বোমা হানিফ খুব ভয় পায় বা খুব একটা রেসপেক্ট করে আগের থেকে সম্মানটা বেশি করে তো এক কথা দিয়ে কথা ওই যে আপনার ফিরোজ আলম পিন্টু ভাইয়ের কথা বললাম তো এক প্রকারে তার এক আর কি ছোট ভাই তার সিন্ডিকেটার ফারুক সাল্লা ফারুক তার সাথে এক প্রকারে যোগাযোগ কন্ট্যাক্ট হয় কন্ট্যাক্ট হওয়ার পরে সে তার অফিসে তার কাছে নিয়ে যায় তাও ভালোবাসে তার সাথে যাই আসি তার বাসায় থাকি খাই ঘুমাই কারণ অস্ত্র ওপেন অস্ত্র কোমরে নিয়ে তখন ওই বসে অস্ত্র কোমরে
প্রথম কিভাবে পেলেন অস্ত্র
ও তার কাছে তো সব কিছুই আছে অস্ত্র দেখতাম দেখে ই করতাম খেলনা নাকি পরে বলে যে এটা অমুক জায়গায় দিয়ে ফোন দিলে আমার একদিন একদিন দেয় না এটা অমুক জায়গায় দিয়ে ছোট ছিলাম ফ্রি ছিলাম এটা অমুক জায়গায় দিয়ে কোনো সমস্যা নেই
দিয়ে আসতেন যা বলতো সেগুলো শুনতেন
হ্যাঁ
ওকে
তো এর হচ্ছে কি হচ্ছে হঠাৎ এদিকে তো আমি আলোচিত হয়ে গেছি মাঝে এখন খুব সবাই রিক্সেপ্ট করে আমিও খারাপের বিরুদ্ধে জড়াই গেছি গা এখন অস্ত্র আমার সাথে থাকে অপবাহ আছে যে যেমন বড় ভাই লিঙ্গে গেছি ফিরোজ আলম পিন্টু তার নাম শুনলে আমাদের পুরান টাকা ম্যাক্সিমাম মানুষই ভয় পায়
তো কে ছিল সে ফিরোজ আলম পিন্টুটা কে
সে অরিজিনালি সে একটা কিলার ছিল কিলার বলতে গেলে
কন্ট্রাক্ট কিলার
হ্যাঁ কন্ট্রাক্ট কিলার বলতে গেলে উড়ন্ত রানিং উড়ন্ত কবুতর বা কাবুয়া সে গুলি করে হারাই দিতে পারতো এত এম ছিল
আচ্ছা কত সালের দিকে
এটা দু হাজার তিন চারের দিকে
আচ্ছা ঠিক আছে শুনি হ্যাঁ তারপর ওই ফিরোজ আলম পিন্টুর সঙ্গে আপনার যোগাযোগ ছিল
যোগাযোগ ছিল ওই তার তার রেগিং এর একই তার গ্রুপের এক ছেলের সাথে আগে খুব ভালো জানতো তো এর ভিতরে কি হয়েছে এর ভিতরে আমি এদিক সেদিক বোম বোম এমন কোন দিন নাই যে দুটা বোম না মারি শুধু মানে আওয়াজটা ভালো লাগে
আওয়াজটা ভালো লাগে যদি আপনি বোমা মারেন
মানে যেমন হাঁটতেছি পকেটে মশলা হাঁটতেছি বানায় ফেলাইছি হাঁটা উপরেই
শিখলেন কিভাবে?
পাশে বানাইছে দেখছি বসে বসে, আমিও ট্রাই করছি।
ওকে, আমরা চার মিনিটের বিরতির একটা শব্দ পেয়েছি, ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 তে আর জে কিবরিয়াকে। এবং এর পূর্বে আপনাদেরকে একটি বিশেষ ঘোষণা দিতে চাই, একটি বিশেষ কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন আর মাত্র কদিন পেরোলেই আমরা পবিত্র ঈদের আনন্দে মেতে উঠব সবাই, এবং এই ঈদের আনন্দকে সবার করে নেবার জন্য ওয়ার্ক ফর হিউম্যান নামের একটি সংগঠন একটি বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে। তারা দুটি বিশেষ পাঞ্জাবি বিক্রি করছে, এবং এই দুটি পাঞ্জাবির সম্পূর্ণ লভ্যাংশ চলে যাবে অনাথ এবং এতিম শিশুদের জন্য, যাদের পড়াশোনার খরচ যোগাবে এই পাঞ্জাবি থেকে বিক্রিত অর্থ। আপনি যদি এই পাঞ্জাবিটি কিনতে চান, দুটো পদ্ধতিতে আপনি কিনতে পারেন। একটি হচ্ছে সরাসরি বসুন্ধরা সিটিতে গিয়ে, এবং আরেকটি হচ্ছে অনলাইনের মাধ্যমে। যারা অনলাইনের মাধ্যমে পাঞ্জাবিটি কিনতে চান, তাদের জন্য বলছি rokumari.com থেকে আপনারা পাঞ্জাবিটি কিনতে পারেন মাত্র 1200 টাকা নামমাত্র মূল্যে। এবং rokumari.com এর এই নাম্বারটিতে আপনারা ফোন দিলেই তারাই আপনাদেরকে বিস্তারিত বলবে। ফোন নাম্বারটি হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297। এই নাম্বারে ফোন দেবার পরে বললেই হবে ওয়ার্ক ফর হিউম্যানের কোন পাঞ্জাবিটি, এবং তার আপনাকে বিস্তারিত বলবে। আপনি চাইলে ওখান থেকে পাঞ্জাবিটি কিনতে পারেন। আর যারা বসুন্ধরা সিটি থেকে কিনতে চান, তাদের জন্য বলছি ঠিকানাটি লেভেল ওয়ানের, আবারও বলছি বসুন্ধরা সিটির লেভেল ওয়ানে থেকে আপনি পাঞ্জাবিটি কিনতে পারেন। দোকান নাম্বার হচ্ছে 80/81/S, স্ট্যান্ডার্ড কালেকশন হচ্ছে দোকানের নাম। এছাড়া খিলগাঁয়ের একটি দোকান থেকে আপনারা চাইলে কিনতে পারেন। দোকান নাম্বার 16/17 সিপাহীবাগ মসজিদ মার্কেট খিলগাঁও থেকেও আপনারা চাইলে এই পণ্যটি ক্রয় করতে পারেন। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ৪০ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। Royal Tiger Drink presents Jaha Bolibo, Sotto Bolibo, Recharge Yourself.
বিরতির পর আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, আজকের এপিসোডটি খুবই সেন্সিটিভ একটি এপিসোড, এবং আজকে এই যে বোমা হানিফ আজকে আমাদের সঙ্গে রয়েছেন, এখানে আপনারা যে অনুষ্ঠানটি শুনবেন বা ওর যে কথোপকথন শুনবেন, সেখানে আমরা ফ্ল্যাশ না হয় এই জাতীয় বিভিন্ন রকমের শব্দ আমরা ব্যবহার করেছি, কিছু তথ্য আমরা গোপন করেছি, এটা আমাদের অনুষ্ঠানের স্বার্থেই। এবং যারা ওকে দেখতে চান স্পেশালি, তারা চলে আসবেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে, আমরা যেখানটায় ছিলাম সেখান থেকে আবারও ফিরতে চাই। ওকে হানিফ, আপনি বলছিলেন যে বোম বানানো আপনি শিখছেন, তারপর?
এমন কোন দিন নাই যে আমার বোমা শব্দ না শুনে আমার লাগতো না।
ক্ষেত্রে যেটা হয়েছে, ও জেনুইন জিনিস পেয়ে গেছে, যেটাতে আসলেই মানুষ হত্যা করা যায়, ওটাকেই ও খেলনার মতো করে ব্যবহার করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, বলুন তারপর।
হ্যাঁ, তো প্রতিদিন এমনিতেই ভালো লাগে যে মাল দিতে আওয়াজ কত সুন্দর বিকট, সব
আপনার
9, 32
মানে
পিস্তল,
পিস্তল 32 আর 9, দুটোর মধ্যে পার্থক্য কি?
দুটোর মধ্যে পার্থক্য আছে ম্যাগাজিন আর ম্যাগাজিন ছাড়া।
ম্যাগাজিন মানে 9 mm টা হচ্ছে ম্যাগাজিন,
হ্যাঁ,
আর 32 টা হচ্ছে ম্যাগাজিন ছাড়া।
ওই
মানে চাকতিতে ঘোরে যেটা, ওটাতে কয়টা গুলি থাকে?
ছটা
গুলি থাকে। ও দুটো আপনার কাছে তখন? ওকে,
দুটা আর আমাদের আবার বাইরে দিছে, যেগুলো ড্রাইভার তোমার দিছে, যেটা নিয়ে অফিসের দিকে যাও। তো অফিসের দিকে আসি, আসার পরে দেখি পুলিশ দিয়ে বেরিকেট দেওয়া, র‍্যাব কালা বাহিনী কিন্তু অফিসের দিকে দিচ্ছে। দলের ক্ষমতা ছিল,
কোন দলের ছিলেন উনি? ওকে, তার মানে উনি রাজনৈতিক দলের ছাত্র ছায়া ছিলেন। ঠিক আছে, বলুন তারপর।
জি, আমি অ্যাকচুয়ালি তার সহযোদ্ধা বলতে পারেন, মানে তার এমন একটা ই ছিল, সে একা চললো সব জায়গায়, মানে একা একটা বাইক নিয়ে পথের মাঝখানে তার ডেস অফ সেন্স বাইকও সেন্স, মানে এখান থেকে বেরোছে কিছুটা আগে গেছে, সে ওই বাইক ওই জায়গায় পরে আর একটা বাইক নিয়ে গেছে, মানে তার পাঠ চলার পাঠ থাকা। আর তার সাথে অস্ত্র অস্ত্র সব তিনটা মানুষ, একা হ্যাংলা লাম্বা চূড়া একা মানুষ চলতো, একা চলতো যেখানেই দেখা, নিজের বাপ মা বোন বাইরে বিশ্বাস করতো না, বাইরেও নিয়ে যেত না,
কাউরে বিশ্বাস করতো না,
নিজের মা বোন বাইরে বিশ্বাস করতো না, যেখানেই দেখা যেত সাথে তিনটা অস্ত্র থাকতো অল্পে। আর প্রশাসন বন্ধু সত্যি ঘটনা, কারণ দলীয় প্রভাব ছিল, প্রশাসন ধরবো কি করতে।
ওকে,
তো যাই হোক, তো এর ওদিকে নিয়ে যাবো, বাইরে তার দিব, এখন ওদিকে যাইস না, এই ব্যাপার, আমার সাথে দিয়ে অস্ত্র কি করি আমি, তো অফিস র‍্যাব যে এত কি করছে, চারটা মাইক্রো, তারপরে মোটর সাইকেল ছিল বাইরের মনে হয় 21-22টার উপরে, সেটি সব ট্রাকে বসে, বড় বড় রুমে অনেক অস্ত্র ছিল, সব অস্ত্র সব বাইরে বইরা, টাকাও পাইছে অনেক, সে টাকা সুদ্ধা লোকজন 10-12 জন লোক রুমে পাইছে, যদি অফিসে সেদ নেওয়া, তখন আমি তো এখন ফারুক ভাইয়ের নাম্বার বলছি, তার খোঁজ করে বাজানো সবাই,
ফারুকটাকে
ওই ত্রিজলন বিন্দু সিন্ডিকেটের লোক,
ওকে,
আর কি হায়ার তার হাইকমান, মানে কমান কমান সব থাকবে সব দিকে রাখে।
ওকে, ত্রিজলন বিন্দুর গ্রুপেই তো আপনি ছিলেন?
জি।
ওকে, তারপর?
তো তারপর থেকে ওখান থেকে সে এখন
সুখে ধরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ,
না তারা তো পাইনি,
তারা
পাইনি, আর ফারুক ভাই এখন খুঁজখবর নাই, সবাই তখন শেষই না, সেও ফোন ফোন বন্ধ করে সেও হারায় গেছে, এখন আমি আমার কাছে দুটো অবস্থান কি করবো। তো তারপরে ছোটবোধ খায় পরে ইটাই সে শুয়ে দিছি দুঃখলা মাঠে, বাসাও যায়নি, দুঃখলা মাঠে আইসা ইটা হিরান দিয়ে শুয়ে দিছি, সাথে কিন্তু দুটো অর্শ,
ইটা হিরান মানে ইট মাথার নিচে দিয়ে,
মাথার নিচে দিয়ে দুটো অর্শ নিয়ে শুয়ে দিছি, ঘুমও আসে না দুটো অর্শের সাথে, এর ভিতরে অস্ত্র দুটা যদি কোনো চোর হয় বা কোনো সমস্যা, এমনি কি আমার সামনে কেউ আসতে পারবো না, তাতে গুলি করে দিবো, কারণ দল ক্ষমতায় আছে আর ভাই তো আছে, প্রশাসনিক ভাবে প্রশাসন র‍্যাব হয়তো ঝামেলা করতে পারে কিন্তু পুলিশ কখনো ঝামেলা করবে না।
আচ্ছা, তো দল ক্ষমতা থাকার পরেও তাকে ধরে নিয়ে যাচ্ছে কেন?
না না না, ওটা আপনার ধরে নিয়ে যাইতেছে না, এটা র‍্যাব, র‍্যাব তো আপনার এমন ভাবে তৈরি করছে যে বাংলাদেশের বড় বড় মিয়া সব মেরে ফেলে গেছে, এরকম কিছু। যাই হোক, র‍্যাব পার্সন তারপরে সে হঠাৎ করে ভূমিকা নিল কি, ত্রিজলম পিন্টু, যে আমরা আর কি সবাই একটা পরামর্শ দিল, বুদ্ধি দিল যে আপনি আওয়াজ দো কদিন বাড়ি চলে যান, যেহেতু আপনার একবার হামলা পড়ে গেছে, কয় না আমি বাড়ি যাবো কি জন্য, এর ভিতরে ওই যে মানে এটা কি তোপ দিছে একটা, যে কোথাও না যায় ধরতে পারে, এখন ওই চিন্তা হয়েছে কি যে ও আমার মেয়েছে, গেমটা করতেছে সেই মারে ফেলানোর জন্য, কারণ ওই আমার জিনিস তখনকার তার সাথে আইসা একসাথে বসে ড্রিঙ্কস করতো, তার এরকম বোধ ছিল। তো তারপরে সবাই বুদ্ধি দিল, কয় না আমার বাইক হয়েছে কোনো সমস্যা নেই, সত্যি ফিরত দিয়ে দিছে, আমার কোনো সমস্যা নেই, গা এই কথা বলার পরে এর ভিত্তি তারপর দিন সকালবেলায় শুনি যে তার মারে ফেলেছে,
তার দল ক্ষমতায় থাকা অবস্থায়,
থাকা অবস্থায়, কারণ এটা মারেছে ওর বিরুদ্ধে মার্ডার মামলা অগণিত, আর যত মানুষ মারছে একা একা চলবে সব জায়গায় সিঙ্গেল থাকে।
পরদিন সকালবেলা আপনি শুনলেন যে আপনার গুরু বা আপনার ওস্তাদ যাই বলি না কেন
সে মারা গেছে, মারা ফেলেছে তাদের। তো মনে হলো তখন ওই বয়সে মনে হচ্ছে যে আসবেন না, আগে মাথা উঠলো যে এখন হন্তাম গরম কি দিয়ে এখন কেমনি কি করা যায়, এই আস্তে 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 এদিকে আবার আমার কিছু চলাফেরা ছিল, আমার ফ্রেন্ড সার্কেল ওরা ফেন্সির ব্যবসা করতো, আর ওই বাইরে ওখানেও ফেন্সির ব্যবসা ছিল, সেঞ্চুরি চলছিল, তখন ব্যবসা নিজে করছি, বুঝতাম কম বেশি। যদিও ছোটবেলা থেকে হয়তো দুষ্টু ফেলেন করছি, হয়তো স্মোকিং সিগারেট খেয়েছি, চা খেয়েছি, কিন্তু কোনো বাজে নেশা যায়নি। যদি ফ্যান্সি রিসোর্স ছিল, প্রভাব ছিল, পকেট ভরা টাকা ছিল, ফ্যান্সিও কখনো খাইনি, তখন নেশার ভিতরে কোনো গাজার ভিতরে যায়নি। তো তারপরে হচ্ছে আসছি, আসার পরে এখন যোগাযোগ করলাম যে অতিরিক্ত থাকা যাবে না, পুলিশকে যেকোনো সময় ঝামেলা করতে পারে, কারণ এমনি যেহেতু নাম ব্যাকগ্রাউন্ডটা খারাপ আছে জুমা হানিফ, আর যেহেতু তার বাইরে একটা পাওয়া শব্দ ছড়াই ছিলাম, তো তারপরে সেটুকু আমার কমে সেটু করছি, আর ওর মার সেটা নিজের একটা ভয় আছে না, হালকা পারছে না, হালকা পারতে একটু কি বড় দিতে শুরু করলাম, হালকা একটু ভয় বৃত্তিও শুরু হয়েছে। তো চিন্তা করলাম না ওই জায়গায় থাকলে কিছু করণ যাবো না, তাই দেখি অন্যদিক ঘুরে। তবে আমাদের ফ্রেন্ড সার্কেল শুনি যে ব্যবসা করে নাকি এই শান্তিনগরী, ফ্রেন্ডের ব্যবসা আমার ফ্রেন্ড সার্কেলেই, যদিও গ্রামের বাড়ির পাশাপাশি, যদিও বয়স আমার বড়, কিন্তু হয়তো চলাফেরার ক্ষেত্রে আমি বয়সের সমানে, বয়সে আমার অনেক সিনিয়র, আমার বড় বাইরে বড়, কিন্তু আমার চলাফেরার ক্ষেত্রে আমার ব্যাস সমান ব্যাস হয়ে গেছে, মানে ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে। তো ওদের সাথে যোগাযোগ করলাম, কত আইসা দোস্ত আমাদের কাছে, তো ওদের সাথে আবার কি ফ্যান্সি জানছি এদিকে, এর থেকে দিকে লগিন হয়ে গেল, কই এই শান্তিনগর আবার লগিন হয়ে গেল,
ব্যবসা
নিজে করে, ফ্যান্সি সবজি ব্যবসা করে, তো ওনার সাথে সম্পর্ক হয়ে গেল। তো ওনার আমার মিছিল কিছু ছেলেবেলা লাগবে, বলা লাগবে, পুরোনো সমস্যা কি, আমার তো এলাকার ব্যান্ডারের ভিতরে ছিলাম, তো সেখান থেকে আমি একটা হুচট খাই এদিকে এসে পড়ছি। তো সে রাস্তাতে ছোট ছোট দিতে শুরু করলো, আমিও ব্যবসা নিজে করি, ফ্যান্সি ব্যবসা চালু করলাম, শান্তিনগরে যে কোনো বাড়ি ব্যবহার করে, প্রথম যদি বাড়িটা ভাড়া ছিল নিশি ভাড়া, অ্যাডভান্স দিছি 1,00,000 টাকা, মাসে ভাড়া 12,50,000 টাকা, পুরো বাড়িটা পরে দখল করে দিছি।
আপনি
না তার বাইরানটারই,
মানে কয়জন মিলে করলেন এটা?
তো ওই জায়গায় খুব ভালো চলতেছি, ঘুরতেছি, পলিটিক্যাল ভাবে আগাইতেছি। তো তখন আবার কিসে, মানে যে কোনো একটা মানে দলীয় দলীয় আপনার ওই যে ডিপ্লোমার ভিত্তে একটা মিটিং চলতেছে, কারণ নতুন থানাটা যখন হয়েছে, পল্টন থানা নতুন হয়েছে, তখন তো সব ওই একটা মন্ত্রীর আসলো, এখন তো পল্টন মন্ত্রী দুটো হয়েছে। তো নতুন থানা হয়েছে, নতুন থানা কমিটি গঠন করতে আনন্দবাহী চাইছে যে নতুন থানার সভাপতি আমি হব, আর মির্জা কালু ও হয়েছে মন্ত্রীর থানার সভাপতি, বুঝেছে, এখন পল্টন থানার সভাপতি ওখানে যত আবাসিক হোটেল ছিল সব হোটেল পেমেন্ট পাইতেছি, আমি কি করছি, আমি না থাকি, আমি পিছন তো দৌড়াই উদা কিক করলাম, আরো শুরু করছিলাম এত বড় সাহস ব্যানার ছিল, কে ওর দুটা লোক ছিল, ওর প্ল্যান বামার, তো ওরা অস্ত্র বের করতে লাগছিল, তো ওদের অস্ত্রে খাওয়া যায় নিয়ে বেড়া এখান থেকে নাকি পোষে না বসে, ওর পুলিশ তো অগর চিনে, আর আমাদের এখানে পরে আমার ছোট গেছে, পরে ইয়ে আনন্দভাই বলে আমার ছোট ভাই, পরে নিয়ে যাবো, আমার নিয়ে যাবো, মানে ওদের ক্ষমতাটা ছিল জায়গায় শান্তিনগরের ভিতরে কত ক্ষমতা ছিল, তো নিয়ে যাবো ভালো। তো এমনি মন্ত্রী দাঁড়াইছে, আমি মন্ত্রী দাঁড়িয়ে গেছে আনন্দভাই, যে ভাই এটা আমার ছোট ভাই, আমার জন্য করছে, পরে বলছে জোর ছাড়ো বিচার, আমরা পাড়ি ঘুরবো, এটা পাড়িগত সমস্যা, এখানে প্রশাসন দরকার নেই, যাও বেরাও, ওজন বেড়ে গেছে যে পাড়ি আমরা পাড়িগত পাবো, তো এটা সন্ধ্যা সময় বিচার পাড়ি বসে। তো পরে আমার বললো যে আনন্দভাই পরে সব শুনে আমার বলে যে যাই হোক কাজটা তুই যা করছিস, আমার আপন ভাই এরকম কাজ করতো না, বা তুই যেটা করছিস সেটা চলতে পারবি যতদিন শান্তিনগর থাকবি, যতদিন বাইশ থাকবি ততদিন এটা বেশি এই নাম দিয়ে চলতে পারবি, তোরে আমি সালাম দিব, তুই যেটা করছিস
ব্যাপক সাহসী কাজ,
হ্যাঁ ব্যাপক সাহসী কাজ, এটা আমাদের পক্ষে সম্ভব ছিল না, ওরা তো ত্রাস, ওদের সাথে সবসময় অর্থ থাকতো বা একটা পলিটিক্যাল ভাব ছিল, ওদেরকে শুদ্ধ আমি খাবার দিয়েছি, মারিয়েছি, আমার শুধু ফ্রেন্ড ছিল, আবার ছেলেবেলা থাকি আমার এলাকার ছোট ভাই দাদার বন্ধু বান্ধব অনেকেই আছে, তার সাথে বিরাট যুদ্ধ ছিল। ওদের নামটাও বলি চায় না, মূলত নাম হচ্ছে সুজন আর সাইফুল, কিন্তু ছোটবেলা থেকে আমার যেটা আমার বেস্ট ফ্রেন্ড আর কি, আমার সাথে সঙ্গ যে কোনো ব্যাপারে ওকে চায়না বলি আমরা সবাই জানি। ছোট থেকে ফসা তো চেহারা গোলগাল, সেজন্য চায়না চেনা বলতো, সেজন্য ওকে চায়না নামে এখনো পুরো জায়গায় সব সব জায়গায় বা চায়না নামে চিনে, সাইফুল বলে কেউ চিনে না। আর ওও দুরন্ত আমার থেকেও বেশি বলতে পারে নয়, কিন্তু পলিটিক্স যোগ্য না। ওরে দিবেন যা করতে বলবেন ওরে মারতে দিব, হ্যাঁ মারবে, মানে বুম মারতে মারতে দিব, অনেক গুলি করতে গুলি করতে দিব, কিন্তু কোনো পলিটিক্যাল ব্যাপার আমার খাটে না।
আচ্ছা,
মানে আমার একটু আউদৌড়ানো বেশি,
মানে আপনি চিন্তা করতেন পলিটিক্যালি কিছু না কিছু প্রফিট পাওয়ার জন্য, কিন্তু ওর সেই জিনিসটা নাই,
ওর এটা দরকার নেই।
আচ্ছা, তো আপনার ফ্রেন্ড ছিল সে? ওকে,
ও তো আমার সাথে ধরে কি করছে, ওর সাথে আমার স্বপ্ন চাকু থাকতো, এটা বিয়ার ছিল, বিয়ার বাড়ি করে পালন শুরু করে দিয়েছে, এটাকেও বুঝেছে কারে ফারানের সাথে দুজন রকম, যখন আমি দূরে ফেলেছি আমার ধরতে এসে তখন মানে আমি ও যতক্ষণ সুস্থ আছে ততক্ষণ আমার ওর সামনে যত বড় যে আসুক যত পঞ্চাশ সকল আসতো আমার গায়ে দিতে পারবো না, তো আমাকে এত লাইক করতো।
ওকে,
তো এইসব হওয়ার পরে পরে বলে আমার দিয়েই তো সব, এখন বলে ঠিক আছে শোনা হয়েছে কানে যা হয়েছে না হয়েছে, ঠিক আছে আনন্দ বাড়ির ভিতরে চাপাইছে জানন্দ কে আনন্দ ছেলে উড়েছে জুড়ে বসছে ওই কে আমরা এই জায়গা সব পার্লার প্রকৃত বিটা সবই আমরা ওকে আনন্দ ভাই এসে বললো যে জানিস যা হয়েছে না হয়েছে, তুই তো যা করছিস সেটা দিয়ে তো সারাদিন তুলতে পারবি, তো তোর একটু ক্ষমা চেয়ে দেবো পারি সেই ভিতরে যে বলবি ভাই আপনি তার প্লিজিং এসে নতুন সমস্যা থাকবে না, তার পায়ে দলার কোনো সমস্যা নেই যদি তাতে আপনার ভালো হয়, আমি তো চাকরি করে লেগেছি ওর পায়ে দলের সমস্যা কি দুই দশ বার বাড়ি গেলে সমস্যা কি আমার তো সবাই চিনতো আমার দুটো উপর টাকা কাজ করতেছে, তো গেলাম যাওয়ার পরে কেটে আসো তুমি আমাকে চিনো আপনাকে চিনার প্রয়োজন মনে করি নিয়ে আমি মনে করছি আপনার যে আমাদের কাজওয়ালা রিকচা বাংচাল করতেছেন সেই জন্য আমি আপনাদের সাথে বেয়াদি বসেছি, আমি মাপছি সরি আমি মাপছি আমার ভুল হয়ে গেছে, যদি আমি যদি জানতাম আপনার নাম শুনতাম তাহলে আমি মনে হয় একটা দুঃসাহস আমার হইতো, সাহস বলো দুঃসাহস বলো না সাহস করুন ঠিক আছে কিন্তু দুঃসাহস করতে রাজি না, তো যাই হোক তারপরে মাপ মুখ চাওয়ার পরে ওদিকে এখন আবার আনন্দ বাইরে আবার লাইন ছিল ইয়ের লগে সুব্রতার সেভেন স্টার, এর আবার মেকিং ছিল সেভেন স্টার, তো সুব্রতার কাছে এই খবর কাছে জুল্লু ভাইয়ের কাছে সেভেন স্টার যে পরিচালনা করে বাংলাদেশে জুল্লু ভাই, জুল্লু ভাই আবার আমার কাছে সবসময় আসে মালমুল খায় আমার সাথে ভালো সম্পর্ক, তো সে শোনার পরে খবরটা কাছে তার কাছে সুব্রতাও খুব ভালোবাসে আনন্দ ভাইরে, তো সুব্রতা বলছে যে আনন্দ ভাই আবার পরে কাইন্ডলি বলছে যে ভাই আমার কিন্তু অস্তিত্ব থাকবো না যদি হানি ভেরে কিছু হয়, হানি কিন্তু আমার ভাই আনন্দ ভাই হানি দাদাই বলতো সুব্রতারে দাদা আমার কিচ্ছু থাকবো না হানি কিন্তু আমার ভাই যদি এদের কিছু গরমিল হয় কাইন্ডলি দিচ্ছে আমার সামনে ফোন দেয়া যে এটা যদি কিছু হয় তা ভাই আমি শেষ, খুব আর কোনো প্রশাসন জানালা করতেছি না যা হয় ওই একটাই দিয়েছিলাম, এখান থেকে চক্কর দিলাম দেওয়ার টাকা তখন চতুর্দিকে আসতেছে তখন রাখার আমি চিন্তা করছি আমি চিন্তা করছি এরকম প্রভাব তো আমার সারা জীবনে থাকবো, তখন বয়সে যেতে হয় টাকার কোনো বিকল্প নেই যেহেতু নিজের ফ্যান্সি ব্যবসা চলতেছে একটা ফ্যান্সি ব্যবসাতে আমার লাভ হচ্ছে 200 টাকা আসলে লাভ হচ্ছে 150 টাকা পঞ্চাশ টাকা কি না, আর পোলাবেন ফ্রেন্ডসার্কেল পোলাবেন ওরা সবাই আমাদের ভালোবাসি কি জন্য দূরে আসে, একটা নেতা ডাক দিলে 10টা পোলাবেন আসে না ডাক দিলে 100 পোলাবেন কি জন্য আসে খালি ভালোবাসা না টাকা আসে, টাকা আসলে দেখা যায় ওদের আর রাইজের কাছে গাড়ি ভাড়া তো আছেই সাথে আবার 1000 টাকা খাওয়ান তো খেতেই আছে টাকা 60 টাকাও দিয়ে দিচ্ছি যে যে ব্যাপারে কর যে যে ব্যাপারে কর চল সমস্যা নেই, তো ভালো সাপোর্টও করছে অথবা টাকার বিনিময়ে।
আচ্ছা,
তো এক পর্যায়ে কি হলো 2007 তত্ত্ব সরকার এসে বললো এসে যাওয়ার পরে তত্ত্ব সরকার যখন আইলো শান্তিনগর চালু যে নিজের মতোই আনন্দ ভাইয়ের অ্যারেস্ট হয়ে গেলো দিবি, তো আনন্দ ভাইয়ের অ্যারেস্ট, তো আমি তো এখন বেহাল অবস্থা এখন আমি কি করতে পারি, দল তো ক্ষমতার থেকে নাই তত্ত্ব সরকার তাহলে চলে যাই এবার পুরান ঢাকা দিকে। পুরান ঢাকা কিন্তু আমার কোনদিন যাওয়া আসা আছে, যদি আমি এলাকা থেকে যাই না সামনে আসার পরে আবার যাই, যদিও বলছি পিছনে একটু কিছু বাকি দিয়ে আসছি, সেটা এক প্রকারে ভালো লাগা, তখন করে ভালোবাসা না সেটা ভালো লাগেই বলে। তখন এই ওই 11 বছর বয়সেই জেল থেকে বেরোনোর পরেই যখন ইফতারের দোকান দিলাম একটা এলাকাতে বন্ধু বান্ধব মিলে, ওখানে একটা মেয়ের সাথে পরিচয় হয়। একটা মেয়ের সাথে পরিচয় হয় কিরকম, যে একটা বাসাতে যাই, সে বলে যে আমার চারপাশে থাকবেন বাসে নিয়ে যাবো, সেই জন্য কাপড় দেখবো দেখে দিয়ে যাবো, কোটা পছন্দ হয় সেটা লাগবে। বলতে আছে ঠিক আছে, আপনার নাম কি, আপনি কোন বাসে থাকবেন? এই বাসে যেখানে আড্ডা দিই সেই জায়গাতে, যে বাসার সামনেই ওই অপোজিটই বাসা,
অপোজিট মেয়েটার সঙ্গে আপনার পরিচয়।
হ্যাঁ, জিজ্ঞেস করলাম আপনার কাছে যাবে আপনার নাম, তো নামটা বলছে সুন্দর করে যে রিবাক্তার মিতু।
মিতু, ওকে।
তো ঠিক আছে নিয়ে যান। তো নিয়ে যাওয়ার পর ও
কি নিয়ে গেল, কি নিয়ে গেল?
ইফতার। মানে ওর বড় বোন দেখবে, দেখে রাখবে,
ওকে,
বাসবে, বাসার জন্য।
ইফতারটা কি ব্যবসা করতেন?
হ্যাঁ, এই গল্প বয়সে যেটা হয় আর কি, সামনে ছোটখাটো একটা দোকান দেওয়া দিয়েছি।
আচ্ছা,
তো ওই বয়সে যেটা হয়, চেঞ্জ করে মিলে দোকান দিয়ে আসছি, বসি, মানে একটা আড্ডা জায়গায় হইলো, বসার জায়গা হইলো, দোকানটা হইলো।
আচ্ছা,
তো হ্যাঁ নাম বললো, আর ওই সময় তো ওইটা ভালোবাসা বলো না, ভালো লাগা। তো বলার পরে একটা হাসি দিয়ে গেল, বাস এখন ও ছাদে আইসা কি করবো, দেখবে টাকা দেখবে, আর আমিও টাকা দেখি। আমি ও সকাল, আমি যে আমি ঘুমোতে যে 12টার আগে, সে সকাল 7টা বাজে আমি যাই বেড়ে সঙ্গে দাঁড়া রাখি স্কুলে যাইবো, তখন মেয়ে পরে ফ্রিতে
ক্লাস থ্রি, মেয়েকে ভালো লেগে গেল।
হ্যাঁ, ওই বয়সে যেটা হয়েছে, আমার বয়সে কি, আমার তো 11 বছর বয়স।
ক্লাস থ্রিতে মেয়ের পরে আপনার বয়স তখন 11 বছর, তার মানে কি আপনি গল্পটা অনেক আগের গল্প বলছেন?
হ্যাঁ,
মানে যেটা গল্পটা আপনি পিছনে ফেলে এসেছেন এরকম একটা গল্প বলছেন।
হ্যাঁ,
ওকে ওকে।
তো যে আমি ঘুমোতে দিন না 12টা,
এখানে একটু বলে রাখি প্রিয় শ্রোতা, কেয়ারটেকার গভর্নমেন্টের কথা উনি ওই সময়টাতে বলছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ের গল্প, কিন্তু আমরা এটা একটু রিক্যাপ করে আমরা পেছনে চলে গিয়েছি এই গল্পের, আমরা আবার এখান থেকেই শুরু করবো। তত্ত্বাবধায়ক সরকারের সময় ওনার পরিচিত একজনকে অ্যারেস্ট করেছে, সেখান থেকে আমরা আবার সামনের দিকে যাবো। হ্যাঁ বলুন, আপনি যেটা বলছিলেন যে,
তো তারপরে কি হয়, ভালো লাগছে ওর সময়, তো ভালোবাসা বলেন, এটা ভালো লাগা, বয়স কম,
সকালবেলা ঘুম থেকে ওঠেন মেয়েটাকে স্কুলে দেখার জন্য,
12টা 1টার আগে ঘুম থেকে বুঝি না, সে আমি সকাল 7টা বাজে উঠে এসে দাঁড়াই গেলে সামনে যে স্কুল যাই, ওর সাথে সাথে হঠাৎ স্কুল বন্ধ যাই, ও যদি একা যান স্কুলে, স্কুলে আরো 3 বোন যায়, খালতো বন্ধু জন ও একা, তিনজন যায়, তাই ওদের সাথে সাথে পিছিয়ে যাই, আবার আসি, আসার সময় 12টা সময়, আবার আসার সময় থাকি গেলে সামনে দাঁড়াই, এরকম করতে করতে 3-4 বছর পার হইলো। আর তখন আবার শান্তিনগর থাকতেছি, কিন্তু শান্তিনগর থেকে আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে বাইক নিয়ে চলে যাই, ওই বয়সে বাইক চালাতে পারি,
ওকে,
তো বাইক নিয়ে এসে পড়ি, এসে দেখা জায়গা, এমন দিন গেছে বৃষ্টির দিন, বৃষ্টি হইতেছে, এক নজর একবার না দেখলে যাবো না বাসা নিচে, বৃষ্টি এসে দাঁড়ায় আসি, একদিন একবার দেখতে হইবি, কোনো স্কুল মিস করছি হয়তো কোনো কাজে যাবে, স্কুল দেখতে পারি নাই, অন্য সময় এসে দেখতে হইব, আল্লাহ বাসায় গিয়ে হোক বা বাসে বাসার আশেপাশে গুলি হোক, তেরকম করতে করতে ভালো ভালো ওটা ভালোবাসা মতো ভালো লাগা, এখন যেটা বুঝতেছি করতে করতে দূরে শাসা এসে বললো, তো ওই মেয়েটাও জানে যে আমি ওকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি, কিন্তু হয়তো মুখে বলা হয় না, কখনো ওর সাথে কোনো কথা হয় না, হ্যাঁ হয়েছে, কেমন আছেন, ভালো আছে, ও কেমন আছেন, ও আমাকে কখনো প্রপোজ করে না, আমি ওকে কখনো প্রপোজ করি নাই, কিন্তু আন্তরিকভাবে জানে, আর ওই মেয়েটা অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করতে পারেনি আমার জন্য, সে সম্পর্ক করবে, কারণ ওকে সবাই দেখে রাখে, আমি যদি এলাকা থাকি না, কিন্তু এলাকার ভিতরে 2-4-5টা ছোটো ভাই দাদা আমার কাছে যায় আসে না, অনেক দেখে রাখে সুন্দর মতন, তো ও আউট কোনো ছেলের সাথে কথা বলবো সেটা বলার সুযোগ তো পায় না আমার জন্য,
ওকে,
তো এসব বলি, এসব এরকম আড্ডা পাড্ডা দিতেছি আবার এলাকায়, সেই পুরনো জায়গাতে আবার কেন্দ্রে ফিরে আসি, আড্ডা পাড্ডা দিতেছি, এর ভিত্তি যে কোনো একটা কীভাবে কীভাবে যেন খবর আসে যে বোম বানা দেব 300।
এটা কি আপনার যে এটা বলছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সময়? তত্ত্বাবধায়ক সরকারের সময়
কিছু বোম বানানো লাগবে, তো ওর খুব বিশ্বাস লোক পাইতেছে না, এর ভিতরে ওই ওর বন্ধু সাথে অনেক বছর বন্ধু, তোমার আমার চিনে, বড় বড় বন্ধু তোমার চিনে, বলছে এই ব্যাপার, এটা কোনো ব্যাপারই না, আমাদের হানিবে তো আড়ার বোম বানায়,
হানিবে তো হাটে এবং বোম বানায়।
হ্যাঁ, ওকে, না এমনও গেছে ভাইয়া, আমি হাঁটতেছি আমার সাথে অল টাইম বোম থাকতো, আমি রাত্রে ঘুমানোর সময় সাথে বোম থাকতো, মানে সেটা হচ্ছে তাবিজ বোম, তাহলে মানুষ তাবিজ পরে না, এই তাবিজের ভিতরে কিছু না দিয়া মশলা দিয়া এই যে আটকে ছিতাম হাতে পায়ে গলায়, এরকম তাবিজ থাকতো আমার কাছে,
কেন
যে কোনো সময় কোনো জায়গায় গেলে মারলে তো গুলির উত্তম বেশি আওয়াজ হয়, একটা গুলিতে কি শব্দ হয় তার থেকে বেশি শব্দ একটা তাবিজ ফুড়াই দিই,
ওকে ওকে,
মানে কমরে মা যায় হাতে, এখানে তো আর পুলিশ কে কোনো ধরতে পারবো না, তাবিজ অসুস্থ,
মানে এগুলো মিলায় সবকিছু মিলে ধামধুম করে বোম বানাই ফেলতেন।
হ্যাঁ,
চিন্তা করুন কি অবস্থা,
তো কোনো ব্যাপার, আমাদের আমাদের হানি পাচ্ছে না, বোম আছে না, মানে হানি বোমা হানি তো আছে না ওর কাছে, ওটা কি ব্যাপার হয়ে
যায় বললিত হয়
কবে বললিত হয় কবে কি ব্যাপার হয়ে যায় আমার সম্পর্ক নেই, যদিও সে ভাইটা সিনিয়র যদিও তাও আমার সাথে কখনো কথা বলার
সুযোগ হয়নি,
সুযোগ হয়নি বা সাহস পায় নাই, বললো ঠিক আছে আমি মেকিং করে দিয়েছি, তো মেকিং করে দিল। দেওয়ার পরে যে এই ব্যাপার আমার এক বড় ভাই কেরানীগঞ্জে তাহিন ভাই, তো তার একটা সমস্যা চলছে, তার কিছু বোমা নলা গোয়ার আছে, ঠিক আছে কত কত চার পাঁচশো হইব আমি ওকে, ঠিক আছে
চার পাঁচশো বোম আপনি বানাই দিবেন,
হ্যাঁ
আচ্ছা ওকে,
মানে এক কেজি এক কেজি দুই কেজি মশলা, দু কেজি মশলা
কি মশলা
মশলার ওইটা দুইটার কোনো নাম নেই, দুইটার মশলার নামই সাদা আর লাল,
সাদা আর লাল আচ্ছা
এই দুটা নামই, এমনি ওই যারা ব্যক্তিগত পার্সোনাল কোনো নাম নেই,
নাম আছে হয়তো আপনি জানেন না,
না
সাইন্টিফিক নাম আছে হয়তো আপনি জানেন না,
এটা আমাদের এই ডিপার্টমেন্টে মনে হয় না কেউ কাছে এটা নাম,
না এক্স্যাক্টলি আমি যেটা বলি
নাম আছে আপনার ওই যে আপনার বইলা বন্দুক বা গান পাউডার ওইটার হয়তো মুখিক ভাবে বলতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার
আপনাদের কমিউনিটির সাদা লাল বলে সবাই কিনে তাই তো, ঠিক আছে বলেন, হ্যাঁ
তো দুই বছর দুইটা মশলা, একটা দুই কেজি একটা এক কেজি, মানে লালটা বেশি সাদা কম, মানে দুই কেজি লালের বিচ্ছে আর এক কেজি সাদা দিলে হয়, এক কেজি ওভারফুল যে এটা ভালো হয় মজবুত হয় ড্যামেজ না হয়, তো এর বিচ্ছে এলাকায় এসে অলরেডি ওই আবার সেই আগের মতো চলাফেরা করতেছি, দুষ্টান করে যদি একটু ঠান্ডা মতন চলাফেরা করি, কিন্তু শর্মাটা তো আছে কারণ শান্তিনগরে কি না কি সেটাও তো এলাকার ভিতরে সবাই জেনে গেছে, এলাকায় তো ছিলাম কি সে তো সবার সামনেই, থার্ড পার্সন দূরেও যে একটা প্রভাব ছিল, আর ওই সময় এমন একটা কি হয়েছে যেমন যখন আমি শান্তিনগরে এসে মিশি এমন একটা পারিশ ছিল বা এমন একটা ভাব ছিল যে তখন প্রশ্ন আমার কিছু বলতে পারতো না, সেটা অবশ্য থাকলো প্রয়োজন ফাঁড় দিনে যেতে পারে, কারণ তখন সূত্র ছড়া ছিল আমার পিছনে দাঁড়িয়ে খাচ্ছিল আরেকজন গোড়ার, সে আমার খুব ভালোবাসতো, সেই সময় আমার টেলিটক্সিন যখন এক ফার্স্ট বাজে তখন সরকারি লোকের হাতে পড়ছে, সরকারি লোকের সরকারি লোকের টেলিটক্সিন দিছে মার্কেটে আসে না, তখন আমার টেলিটক্সিন দিছে দুইটা যে দুটো ফোন আমি গিফট করলাম, ফোন মানে এমনি অনেক জিনিস গিফট করতো, সরকারি লোক যেটা আসতো আমার কাছে মানে এটা একটা মন্ত্রীর কাছে বা টেম্পির কাছে তখন টেলিটক্সিন পাই না কিন্তু আমি পেয়েছি, তো যাই হোক আসলাম, আসার পরে তারপর সেই যে মেয়েটা তো এখানে এসে আড্ডা পাড্ডা দিই ওই মেয়েটার দিকে আবার ঘুরি ঘুরি, তো এক প্রকারে ওর মার সাথে মানে ওর খালতো বলে আমার বলে দিচ্ছে ওর মারে যে এই ব্যাপার সে তো খুব ডিস্টার্ব করে,
মানে আপনি খুব ডিস্টার্ব করেন,
হ্যাঁ স্কুলে যাওয়ার আসার পথে প্রতিদিন দেখে ওদের বেশি দেখে অনেকেও না, এখন মেয়েদের খালতো বোন মেয়েদের মার কাছে দিয়েছে, মেয়ের মা সে আমার সাথে যা খুশি তার ব্যবহার বিহেভ করছে, তো আমি কোনো উত্তর দিই নাই, শুধু মেয়ের মা সেই জন্য মেয়ের মা সেই জন্য সেটা মনে করে কোনো উত্তরহীন দিয়ে নেই, কোনো ই করে যা বলার বলছে ছোট্টলোক মন যেটা মন সেটা আসে যেটা মুখে আসছে সেটাই বলছে, আমি মাথা নিচে মুখে আসে
পাঁচ মিনিটের বিরতি নেবার সময় হয়ে গেল, ছোট্ট একটি বিরতি নেব, ঠিক রাত একটায় আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, যারা আজকের অতিথিকে দেখতে চান চলে আসবেন ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমার জেবিএসবি ডর এবং হ্যালো ইট 920 এই তিনটি অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন, অ্যান্ড ইউ ক্যান কানেক্ট উইথ মি পার্সোনালি, আপনি আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে পারবেন, যারা এখানে আসতে চান জেবিএসবিতে তারা আমার সঙ্গে কানেক্ট হতে পারবেন ফেসবুকের মাধ্যমে। শর্ট ব্রেক, পাঁচ মিনিট পর ঠিক রাত একটায় আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ, চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার, মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে, রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। সময় রাত একটা, প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 তে, আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আজকে এখানে কনফেস করছে বোমা হানিফ, আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই, বোমা হানিফ বা হানিফ যেটাই বলি না কেন তারপর কি হলো শুনি আমরা।
তো তখন 13 ডিসেম্বর আমার বুকসে 12 ডিসেম্বর 13 ডিসেম্বরে যে ট্রেন চালক যারা আছে তাদেরকে নিয়ে বসতাম, কি ব্যাপার ষোলোই ডিসেম্বরে রাপোসে যদি বলবি, যদি আসে আসবে, যদি আমি তোর সামনে সামনে ওর লগে কথা বলি না, আর যদিও আমাদের তখন সাত বছর চল্লিশ অলরেডি দেখার ভিত্তি,
মানে শুধু দেখেই গিয়েছেন সাত বছর, ওকে,
ও দেখে যেতে আমি দেখে যেতেছি, কিন্তু ওদের বাসায় একটা জিনিস পাঠাতাম, সেটা নিত না, আমি কোন সময় পানি বুন ছেলে সেটা পাড়াই
ভাড়াটিয়া ছিল,
ভাড়াটিয়া ছিল, তো
ষোলোই ডিসেম্বর
হ্যাঁ, তো বারোই ডিসেম্বর আমার সাথে স্পষ্ট মনে আছে, 2007 এই দিনটা মনে আছে, ব্যাপারটা একসাথে মিশিত সেটা মনে আছে আমার বক্সে, 13 ডিসেম্বর সব ফ্রেন্ডসার মিলে যারা ব্যক্তিগত ওদেরকে দিয়েছিলাম যে মেয়েটা যে 16 ডিসেম্বরে একটা বাড়ি ঘরের দিকে সাজানো হইব, এলাকা সাজানো হইব, বোম বোম ফুটবো, পতাকা বন্ধ করবো, সেদিন যদি ও আমার সাথে আপোষে যায় তাহলে গেল, না গেলে ওর যোগ্য তুলে নিয়ে যাবো, এত ওদের ফ্যামিলি যে থাকে কিভাবে সেটা তোরা বুঝবি, পরে আমি নিয়ে যাবো সেটা আমাদের একটু ব্যাপার, আর বাদে তোরা হয়নি, হ্যাঁ সব মেকিং হয়ে গেছে গা, যে 13 ডিসেম্বরে বিয়ে করবি, এরদিকে আপনার এই কাজই থেকে সব রেডি করা,
মানে 16 ডিসেম্বর বিয়ে করবেন,
মানে ওই দিনকে বোম বোম ফুটালে কেউ বুঝবো না, কেউ মাইন্ড করবো না, এখানে তো গোলাগুলি কিসের বুম কিসের সেটা মাইন্ড করবে না, যে ওখানে বুম বুট আছে
টার্গেট করেছেন 16 ডিসেম্বরে,
হ্যাঁ ডিসেম্বরে, 12 ডিসেম্বর 13 ডিসেম্বরে কি আমি গেলাম ওর গুরু জায়গায় বোম বানানোর জন্য,
13 ডিসেম্বরে গেলাম বোমা বানাতে, যে ওয়াটারি বোম যেগুলো ছিল,
হ্যাঁ ওটা বানিয়ে দিয়েছি, তো হচ্ছে কি আমার বলছে অনেকবার যে 100 নমলেট করে রোড, আমি বলছি না, মানে ইজি আমার কাছে, তো হয় কি আমি এবার বেশি পাকনাম করে ফেলেছি, মানে যদি মশলা দুটো একসাথে মিলে কিন্তু আপনার রিফিট যে বোম কাটা সেটি আলাদা থাকে, বেশি দেওয়া একসাথে মিশে না, একটু দিয়া যেমন এক পাট দিছি দিয়া ওটা হয়তো আলাদা আলাদা দিয়া,
কোথায় বানাচ্ছিলেন আপনার একটা,
এটা কেরানীগঞ্জ,
কেরানীগঞ্জে কোথায় কোন বিল্ডিং এ বা কি অবস্থা কোন জায়গায়,
না ফাঁকা একটা জায়গায়,
ফাঁকা জায়গা
জায়গাটা বড় আছে, ছোট মানুষ থাকে না, চুকগুচা মানে ট্যাকের মতন,
একাই বানাচ্ছিলেন আপনি নাকি সাথে কেউ ছিল,
সাথে এমনি তিনজন ছিল কিন্তু ওরা সাথে কাছে না,
মানে আপনি আপনার মতো করে কাজ
করেন,
এই যে ওয়ার্ডারটা আপনি নিলেন এই কত টাকার জন্য, কত টাকার বিনিময়ে,
টাকার জন্য না,
তাহলে
এটা জাস্ট একটা বড় ভাই সমস্যা, ও যদি সমস্যার সমাধান
কি কাজে ব্যবহার করবে এটা জানতেন, কি কাজে
তার এন্ট্রি
তাদের কাছে,
এন্ট্রি বলুকের সাথে,
এই যে বোমাটা এটা যদি হাতে পড়ে বা আপনার কাছাকাছি কোথাও পড়ে কারো গায়ের উপর পড়ে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে না,
অবশ্যই,
ওকে ঠিক আছে, এগুলো জেনে জেনেই আপনি তাকে বানাচ্ছেন, আচ্ছা
তো তো একটা একটা করা মানে পাড়ে পাড়ে বানাইতেছি, যে বাঘ বাঘ দিয়ে করে, তো বাবু করে বানাতে সময় লাগে, আর একসাথে সব মিশিয়ে নিলে তাহলে সময় লাগবে না, বরুম আর পেঁচামু বরুম আর পেঁচামু, তো আমি এই কারণে বেশি করছি, কারণ বোম একসাথে সব মিশিয়ে বানানো যায় না, মশলা মিশিয়ে ঠিক আছে কিন্তু তার সাথে বোম কাটা বা রিফিট একসাথে দেওয়া যাবে না, তো আমি কি করছি পাড়ে পাড়ে না দিয়া পাড়ে পাড়ে এক দেশ বানাইছি, আমি কোনো রাত্রে অনেক বাজে শীতের দিন আমি কি করছি রিফিট সব ডালিয়ে দিচ্ছি, ডালিয়া একলগে কি তেমন তো দাদা খেলতে ফুটবো বাস, যেটা খেয়ে ফেঁচে গেছে আমি চোখে দেখি সাথে সাথেই একদি এই আঙ্গুলটা আঙ্গুলটা শিরা মানে এইটা এই রক্ত হয়ে গেছে, খালি
আপনার হাতে দেখতে পাচ্ছি ডান পাশে,
হ্যাঁ হাত হাত তো গেছেই, চেহারা এই চেহারা এটা যদি পরে ঠিক হয়েছে,
পুরো ঝলসে গেছে আর কি,
মানে সব বামুরি কিছুই নেই
মুহূর্তের মধ্যে,
মুহূর্তের মধ্যে সেকেন্ডের ভিতরে স্তব্ধ কানি মানে কান্নার ছন্দ তো ছিল, এটা শীতের দিন এখন এর ভিতরে আশেপাশে যারা যারা নিয়ে গেছে তারা এসে এখন কি করে একেবারে হসপিটাল পাঠা, পরে দেখা যাবে কি জীবন হইব, তো হসপিটাল পাঠা, তো আমার বলে হসপিটাল না আমি ঠিক আমি হসপিটাল যাব না আমি বাসা যাবো, আমার কোনো ভিজিটে যে বাসায় আইলে ওরা কি করবো হসপিটাল নিলে পুলিশে জামালে হইব কেউ সামনে যাবো না, আর ওরা রিক্সা ওরা সিনজি দিয়েছে ওরা একটা হসপিটালে নামা দিস, শীতের দিন চিলে দিয়ে আসি, তো এর ভিতরেই ব্রিজের বাবা যে ব্রিজে করে রিক্সা ব্রেক করলো, ব্রেক করার পরে এখন রিক্সা ঠিক করতেছে, রিক্সাওয়ালার ভাড়া দিতে আসে সিনজিয়ালে যে ঢাকা মেডিকেল রেজিস্ট্রেশন নিয়ে যাও, তখন আমি তো একটা কেউ ব্যবস্থা করবি, সরকারি লোকজন যে প্রজন্ত্রে ব্যবস্থা করবো আমি বলি না, কিন্তু আমার পাশে কেউই নেই, কারণ আমি আমার কেউ নিয়ে আসতে হচ্ছে না,
দৌড় অবসর পাচ্ছে না,
অবসর পাচ্ছে না যে এটা কী জব দিব কেমনি গেছে কী হয়েছে না হয়েছে, এখন ক্যাবটা কে চেনে কেউ আসতেছে না, আর আমার সাথে যে ছিল যে নিয়ে গেছে ও অজ্ঞান, ওরও শরীরে যদি তেমন ক্ষতি হয় না কিন্তু ও দুয়ামুয়া যাও নেই তো ওর তো খবর নেই, কারণ আমার তো খবর লেবে করতে করে, তো আমি বলছি রিক্সাওয়ালার বলছি ভাই তুমি হাসপাতাল না গিয়ে আমি কথা বলতে পারতেছি এরকম স্ট্রং যে তুমি বাসার দিকে যাও, ওই ফরিদাবাদের দিকে যাও, তো ফরিদাবাদ দিকে গেছে বাসার সামনে বেরিয়ে খুঁজছে, বেরিয়ে করার পরে এখন বসে আমার দোকানে আমার বাড়ির সামনে থামা খাওয়া আছে চিলে চাষি আর বলতেছি, পরে বলে চিরন টেনশন মানুষের গেছি কে এটা রিক্সাওয়ালা যে কে এটা আপনি বই জায়গা দিত, পরে যে আসিয়া দোকানদার যে দোকানদার কাছে আমি সবসময় বসে চা সিগারেট খাই বা সারাদিন বিকাল রাত্র বাসে গিয়ে গল্প করি, জিজ্ঞেস করতেছে যে সুলতান কাকা যে কে এটা সুলতান কাকা আমি হানি আমি শাহিনের ভাই
চিনতে পারতেছে
না, আমি শাহিনের ভাই, ও যদি কিন্তু আমার আমার বাইরের জায়গায় দাঁড়ানো বড় ভাই, সেও চিনতে পারতেছে না আমার আম্মু আইসে, আমার আম্মু আমার সাদিকা কেউ আমার হানিফে, আমি কি মা আমি হানিফ, এই আঙুর গুলো অজ্ঞান হয়েছে, অজ্ঞান হওয়ার পরে করতে করি বলতে পারবো না, তিন মাস পরে জ্ঞান হচ্ছে,
তিন মাস
ভাই কমাইছিলাম, তিন মাস
গুডনেস
তিন মাসেই কমাইছিলাম,
তিন মাস কমাইছিলেন আপনি,
তিন মাস পরে দেখতেছি যে
সেন্স ফেরার পরে কি হয়েছে মনে আছে?
হ্যাঁ সেন্স ফেরার পরে মনে আছে, আমি চোখে দেখতেছি না, দু চোখে এক চোখে দেখতেছি না, আর আমার চোখটা যে সমস্যা সেটাও বুঝতে পারতেছি না, তখন তো চোখে দেখি না বুঝি করতে গেলে, দু চোখে এক চোখে দেখি না তখন একটু বুঝি যে আমার সামনে একটা লাইট জ্বালা রাখলে বুঝি যে কিছু নেবু নেবু আলো, তাও হয়তো বলতে ডাক্তার বলতে চোখে খানি করছে বা এসে বোমায় চিঠি দেবে বোমা, আর এই চোখটা তখন সমস্যা দেখা যায় না বা দেখা দিতে বুঝতেই পারতেছে না, আমি যে চোখে দেখি না,
ডান চোখটা,
ডান চোখটা, তো তারপরে যাই হোক জ্ঞান ছেড়ে পরে নিয়ে গেছে বাসে, বাসে যাই টুকটাক একটু হাঁটতে চলতে পারি বা ড্রপ ব্যবহার করতেছি ঠিক হইতেছি, তো আস্তে আস্তে এক মাসের মাথায় দেখতেছি আমার এই চোখটা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু এটাতে দেখতেছি কিন্তু জানসা
বাম চোখে দেখতেছেন ডানটা ছোট হয়ে যাচ্ছে,
ছোট হয়ে যাচ্ছে কিন্তু এটা যে সমস্যা সেটা তো বুঝতে পারতেন যে এটা সমস্যা হয়ে যায়, আচ্ছা ছোট হয়ে যায় মানে পানি আস্তে আস্তে পড়তেছে দিক হয়ে গেছে, তো আস্তে আস্তে ছোট হয়ে যায়, পরে ডাক্তারের কাছে এলাম যে এই চোখটা আপনার দিক হয়ে গেছে আগেই, আমি তো তখন বুঝতে পারিনি, ইসলামে তো অনেক জায়গায় বসে যেত আমার চোখের ব্যাপারে, অনেক অনেক তার কাছে দৌড়েছি, যেটা দেশে এসেছে সেটার কাছে দৌড়ায় তার লাভ হইব না, তারপর চেষ্টা করছি দৌড়েছি হয় না, তো ওই যে প্রিপারেশন নিলাম
16 ডিসেম্বরের
বিয়ের সেটা তো আর এখন না আমার দ্বন্দ্বে আমি আছি, আমি বাঁচি না বলি তার ঠিক নেই,
বিয়ে তো অনেক পরের ব্যাপার,
বিয়ে তো অনেক পরের ব্যাপার, আর আমার তখনও হাত পাতে কিছু হয় না, চেহারা তো সাদা হয়ে গেছে, এরকম স্বাভাবিক না সাদা হয়ে গেছে, যা আমার সামনে একটা মানুষ যেতে খুব ভয় পায়, বিকট
চেহারা দেখলে ভয়,
বামুরি নাই পাপড়ি নাই বিকট, তো তারপরে হয় কি তো খোঁজ নেই ওর, তারপর ওই অবস্থা মরি মরি খুঁজে দাঁড়িয়েছে আর
মিতুর,
হ্যাঁ মিতুর খবর নিতেছি যে ওর কি অবস্থা, তো বলে হ্যাঁ ভালোই তো আছে, তো এমনিতে পুরোটাকে গুড্ডুরানের একটা বলে মেলা সেটা জানেনি, সাকরাইন, তো সাকরাইন দিনকে আমি আসি সাদা ইসা, এখন চুপচাপ বসছি আমার দু এক ফ্রেন্ড ধরে এসে নিয়ে না দেখলে ঘুরি, কারণ ঘুরে ঘুরিতে না পারি যা বসতে তো তোর সাথে যে আমি ঘুরে ঘুরেতাম,
ওই সময়টাতে আপনার বন্ধু বান্ধব যারা যাদের জন্য আপনি এত বড় ক্ষতিগ্রস্ত হলেন তারা খোঁজ খবর নেয়নি,
কোনো খোঁজ খবর নেই, ও তো বয়স শেষ, যার সাথে গেছি যার কাছে যার সাথে গেছি ও তো এমনি এলাকায় আসে না ছয় বছর ছয় মাসের ভিতরে, ও তো রয়েছে যদি আমার লগের পর আমি পাই যদি দূরে যদি জেনে ফেলে যদি জেনে তো মারে ফেলাইবো, বিশেষ করে কেউ লাগবে না যদি আমার লগের সাথে যে ফ্রেন্ড চায় না ও যদি শুনে আজ কোনো জান না জানো ও কাহিনীটা করতে গেছি, তো সেখানে ঘুরে তো ছাদে যাবো, ছাদে যাওয়ার পরে যে তোরা ঘুরলে আমি তো বসে দেখতে পারলাম, তখন আমি কিছু দেখি মানে আমার আপনার সামনে আমার তার সামনে আমি বসে আছি না আপনাকে আমি দেখতেছি কিন্তু মানুষটাকে সেটা বলতে পারতেছি না, হ্যাঁ চেয়ার অনুভব করতে পারতেছি কিন্তু মানুষকে সেটা বুঝতে পারতেছি না, তবে দিন যত যেতেছে অত ওষুধ ব্যবহার করতেছে আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে আর কি, একটু ক্লিয়ার দিকে আসতেছি, তো এক পর্যায়ে ওকে দেখলাম আর এতে ওদের বাসায় তো সব জায়গায় খবর হয়ে গেছে, সব জায়গায় আমি ব্যাপারকে আমার নাই হঠাৎ করে বোমায় ছিল সবাই শুনছে, তো ওরাও বাসার অনেক লোকজন দেখতে আসছে, ও দেখতে আসছে সাথে আমি সাথে আসি সাথে আসছি, তো তো পুরো এলাকার যত মানুষজন আছে সব তো দেখতে আসে বসে, কারণ আমার তো সবাই নাম ডাক সবাই চিনছে বা সবাই চিনে একটা অ্যাক্সিডেন্ট একটা মহল্লার ছেলে দেখতে আসবি, তো এখন গুরুগ্রাম থেকে সবাই আমার দেখতে আসতেছে আমার কাছে আসতেছে, তো আমার সামনে আসছে আসার পরে আমি দেখলাম, দেখার পরে আমার মুখটা যদি আমি খুলি না কালো চশমা পরছি, তখন সানগ্লাস লাগানো চোখে কারণ যেটা একটা চোখ ছোট হয়ে গেছে কালো সানগ্লাস লাগানো, তো মুখটা একটু রাখা মাস্কের মতন, তো বলে যে আমার এক ফ্রেন্ড বলতেছে ও তোর সামনে আছে, তো সে ব্যাপারে বলছি যে ভালো আছেন কিনা, আপনি কিন্তু বলছি যে ভালো আছেন, হ্যাঁ ভালো আছে আপনি শরীরে খেলেন রাখেন আগে আচ্ছা ঠিক আছে, তো এর ভিতরে কিছু দুদিন পরে আবার ওই অবস্থায় এখন অসুস্থ আমার হাতের পাও গাও গাও কিছু শুকায় নেয়, ওই অবস্থায় এক ছেলেকে মারতেছে,
কোন ছেলে এই ছেলেকে আপনি এলাকার ছেলেকে কি মারছে,
ছেলে আরেক ছেলেকে মারতেছে,
ওকে
মানে এলাকার দুজনেই এলাকারই একজনকে মারতেছে আরেকজন, মারতে মারতে এসে বসে কই আমার গার উপরে, আমি রোদ দেওয়া রাস্তা দিয়ে দিয়েছি ঘুমুর থেকে উঠছে হাঁটতে হাঁটতে এসে বসে আমার গার উপরে পড়ার পরেই, তো আমি কি ছেলে কো ভাই দেখেন আমার মারে ওটা ছোট ভাই যেটা ই করে কে মারে হয় তুমি কি করো মাসকে লিখা ভালো করে কথা বলবি, যে মানুষ নিয়ে আমার সামনে কথা বলার আমার সামনে মানে আমার সবারের সামনে আমার সবারের পলাইছে সে মানুষ বলে কথা বলে তোর মারমু, তো তারপরে সাথে সাথে কথা শুনে আমার ওই পাশে আবার কি ইসলাম বানায়, বল ফলের ইসলাম আছে না ইসলাম বানায় ইসলাম মানে ওইদিকে রোল রাখা রোড নিয়ে বাড়ি শুরু করছে যে তোরা তো বড় সাহস হচ্ছে বলো মরে গিয়ে মরে গেছি গা মারার পরে এর ভিতরে শ্যাম্পুর থানার পুলিশ পিছন দিয়ে আসছে আমি পিছন থেকে আন্দার চোখে ঠিকন দেখি না পিছন দিয়ে লাঠি দেন দশে তোকে লাঠি সার দুজন গেল থানে নেওয়ার পরে এখন
ঘা তখন শুকিয়েছে আপনার
না পুরোপুরি শুকায় নেই
আচ্ছা
পুরোপুরি শুকায় নেই তো এর ভিতরে নিয়ে গেল থানায় থানায় নিয়ে যাওয়ার পরে এখন রবি মানে যে গুলোটা মারছি সেগুলোটা হাত পাও তারা চিরা দুজন একসাথে নিয়ে গেছে ওর বাবা গেছে বাবা যাওয়ার পরে তো মামলা করবো আমি পুলিশ আমার আটকে রাখবো আমার আটকে দেবো কি মনে করি আমার ধরে আটকে রাখতে পারবো না মামলা করবো আটকে রাখতে দেবো তো ওনার মামলা করেন তো রবির বাপের আবার ছেদ দিচ্ছে আমার মামা যারা বাইকের কিছু হইলে যে পাশাপাশি বাড়ি অরাও স্থানীয় বাড়িওয়ালা যে মামার অমুকের বাইক নিয়ে শুনছে যে না এলাকা তো আর একদিন তো মামলা করুন জীবন যে বড় বলছে না এরা আমরা নিজে নিজেরাই চারশো ভাই খাদ্য ভাই মামারি করছে জ্বর লাগছে হয়তো এর থেকে মামলা করুন না করার কি আমাকে ছেড়ে নেই আমি অসুস্থ আমার ফ্যামিলি আমার টাকুর বেশি পরে মামা ফোন দিয়েছে আবার মামা একটা এক মামা প্রসঙ্গিক ভাবেই সে দিয়েছে এখন তারও প্রসঙ্গিক খুব ক্ষমতা ছিল আছে তার ফোনে পরে কাজ হয়েছে পরে নিয়ে আসে নিয়ে আসার পরে পরে অনেক কথা বলছে তার কোনো কেয়ার করি নেই বলার পরে এর মধ্যে সুচারহীন একটা খুব ভালো সেটা যে কোনো বাচ্চা পড়ো আমাকে চিনবে না চিনার কারণে আমি হাত পাতলে আমাদের ইসা করে
বাচ্চাদের অনেক বেশি বেবি ফ্রেন্ডলি আপনি দেখলে কান্নাকাটি শুরু করে কেন জানি যাই হোক হ্যাঁ
চিনি না হাত পাচ্ছি কান্না করছে হাত পাচ্ছি কান্দন থেমে গেছে ওর মা গুলো কান্দছে না আমার গুলো এসে কান্দন থেমে গেছে তো ওর একটা বাচ্চাকে নিয়ে আমাদের বাসারই তো নিয়ে বললাম যে ভাবি ভাবি বল না খা বলি দেখো ওর নিয়ে একটু বিদেশি মেসে যান সত্যাঙ্কন বলার আমার সাথে দুইটা মিলিয়েছে তো এদিকে গলির ভিতরে কিছু ছোট হয়ে তারা দিতেছে আর এর আমি আসার কিছুদিন পরে ওর সাথে ও ছোট হয়ে সেটা আমার যে ট্রেন চায়না ওর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল তো চায়না আবার কি মুখে মধু অন্তরে বিষ মুখে খুব ভালো থাকে কিন্তু সুযোগ পেলে মারে দিব ওই যেই হোক তোর সাথে মিসআন্ডারস্টিং কথা হয়তো কোনো কোনো কারণ কাজ ব্যাপারে সে ব্যাপারে আমি না বলিনি কখনো অথচ কারণ ওই তো আবার টুকরাকি চিন্তা মিনতাই আমি শুনে চলে ফেরে করে তো আসার বললাম ওই আমি যেখানে আসি ওর মধ্যে ছোট বেশি ছিল আমার দেখা হয়েছে দেখার পরে কোলাগুলি করলাম ঈদের দিন বাসায় ঢুকলাম ঢুকার পরে এর কিছুক্ষণ পরে নাকি বলে চায়না আবার গোবাতি আছে একা চায়না একাই যে ওরা ছোট হয়েছিল আট নয়জন তো চায়নাতে এমনি ছয়টা যাতে মানে অল লাগে সব সময় কমকো থাকতোই আর বলরামপুরে দেয়া খুলাম একটা তো হাতের রুবেশ
কাকে খুব খুব ভালো
ছোট ভাই দেখবে যেগুলো মিসআন্ডারস্টিং ছোট ভাই লাগে
আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং না ওর
মিসআন্ডারস্ট্যান্ডিং
এই ছোট ভাইগুলো কি আপনি পছন্দ করতেন
আমি পছন্দ করতাম কি ওর পছন্দ আমার পছন্দ কিন্তু ব্যাপার হচ্ছে আমি ও জানাই যে আসি ও দুশো ভাবে দেখে আসি তার পাঁচ দিন পরেই এসে ওই কাজটা করছে ওরা ভাবছে যে আমি খবরটা দিছি যে ওর এই জায়গায় আছে তো ওদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা আমি জানি না আর একসাথে চলছে একসাথে বসছে একসাথে খাইছে কিন্তু ওর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা আমি জানি না তো ওরা ওরা ছোট ভাই শিবসা কি যে হানিফ ভাবে ডেকে গেছে হানিফ ভাই যাই হোক করছে কবাই অঙ্গম আসছে ৩০ জন স্বাস্থ্য ঠিক আছে এসে আর হয়তো বাঘটা তাও ওর সামনে কেউ কুলায় না মানে এত ইস্পাত গেঞ্জামে তো যাই হোক কিছুক্ষণ পরে বাসার থেকে বের হয়ে মুচুর দিয়ে গেলাম সিচুর দিকে এর ভিতরে এখন আমি অনেকটা ক্লিয়ার কালো সানগ্লাস পরি চোখে তো এটা অনেক ছোট হয়ে আছে কালো সানগ্লাস পরি কিন্তু দেখি অনেকটাই ক্লিয়ার দেখি হয়তোবা কি দেখি সামনে জুনি পোকার মতো গেছে ওরে জুনি পোকার মতো জুনি পোকা লাগে আস্তে আস্তে লাগে কিন্তু ততটা সমস্যা না
বিরতির সময় আরো একবার আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি চার মিনিট পর আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এবং এই পর্যায়ে আপনাদেরকে একটি বিশেষ ঘোষণা দিতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন আর মাত্র কদিন পেরোলেই আমরা পবিত্র ঈদের আনন্দে মেতে উঠব সবাই, এবং এই ঈদের আনন্দকে সবার করে নেবার জন্য ওয়ার্ল্ড ফর হিউম্যান নামের একটি সংগঠন একটি বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে। তারা দুটি বিশেষ পাঞ্জাবি বিক্রি করছে এবং এই দুটি পাঞ্জাবির সম্পূর্ণ লভ্যাংশ চলে যাবে অনাথ এবং এতিম শিশুদের জন্য, যাদের পড়াশোনার খরচ যোগাবে এই পাঞ্জাবি থেকে বিক্রিত অর্থ। আপনি যদি এই পাঞ্জাবিটি কিনতে চান, দুটো পদ্ধতিতে আপনি কিনতে পারেন। একটি হচ্ছে সরাসরি বসুন্ধরা সিটিতে গিয়ে এবং আরেকটি হচ্ছে অনলাইনের মাধ্যমে। যারা অনলাইনের মাধ্যমে পাঞ্জাবিটি কিনতে চান, তাদের জন্য বলছি রকমারি.com থেকে আপনারা পাঞ্জাবিটি কিনতে পারেন মাত্র 1200 টাকা নামমাত্র মূল্যে, এবং রকমারি.com এর এই নাম্বারটিতে আপনারা ফোন দিলেই তারাই আপনাদেরকে বিস্তারিত বলবে। ফোন নাম্বারটি হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297। আর যারা বসুন্ধরা সিটি থেকে কিনতে চান, তাদের জন্য বলছি ঠিকানাটি বসুন্ধরা সিটির লেভেল 1 এ থেকে আপনি পাঞ্জাবিটি কিনতে পারেন। দোকান নাম্বার হচ্ছে 80/81A, স্ট্যান্ডার্ড কালেকশন হচ্ছে দোকানের নাম। এছাড়া এক দোকান নাম্বার 16/17 সিপাহীবাগ মসজিদ মার্কেট খিলগাঁও থেকেও আপনারা চাইলে এই পণ্যটি ক্রয় করতে পারেন। আমরা ছোট একটা বিরতির পর আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, মাত্র 4 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে কনফেস করছে বোমা হানিফ বা বোম নামে যাকে পুরো এলাকায় চেনে, আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। ওকে হানিফ, তারপর
আমি বাসা থেকে বেরো ওই ঈদের দিন, সেই জন্য মুচুরি গেলাম যে একটু আনন্দ আনন্দ করুন বুড়ানোর সাথে, তো হয়তো একটু সমস্যা তাদের গিয়েছে। যাই গিয়ে যে আমি বসে গান শুনতেছি, এরপরে আধজন পুরো ঢুকে গেছে, 30-40 জন উঠে গেছে। ওরা তো এক বিলবা সরদার বেশ না, ওরা ফিরে ছিল অনেক বেশ উড়ে উড়ে আইসে, যে পাইছি হানি ফিরে বোমানে বের পাইছে। আচ্ছা আমার গায়ে হাত তুলবে এরকম অবস্থা, মানে এসে পুরো ভিজা দশে। এমনি আমার ফ্রেন্ড আছে জুয়েল, ও আমার কি হচ্ছে জানি, দেখছি দূরে হয়তো এত বাস লেগেছে একটা, আমার রোল লেগে বাইরে শুরু করে সবারে শহরের থেকে আমার মারবো বা গুসা দুটা দিয়ে ফেলেছে। পোলাবেন তো উল্লা উল্টো চোরে কেউ ছাড়ে না, ছোটবেলা আমার গায়ে হাত তুলেই ফেলেছে। এর ভিতরে ওর থেকে আমি এখনো আজ পর্যন্ত মনে হয় না বা আমার চিনি মনে হয় না, ওর থেকে দুটা না তিনটা মেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে আমার জড়া ধরে আসছে, আমার গায়ে হাত দিতে জানে।
আচ্ছা
তো আমার ছুরি যা আমার চাকু যা পাড়ি দেওয়া ছিল কিন্তু সেটাও
আমার
ফ্রেন্ড সবাই জানে যে আমার জন্য, কারণ আমি গেছি 5 মিনিট হয় বসে করছে, আমি নিউজটা দিচ্ছি ওর, আমি বুঝছি ওদের ডাইরেক্ট স্টেজ ফোর কথা আমি করছি, আমি করেছি মিশন আসি ওদের সাথে, আমার সাথে তো নাই। ওরা মনে করছে মিস আন্ডারস্ট্যান্ডিং ওদের, এটাই যে ওদের শুধু বলবার না এটাই যে এই সেটা। তো কি হলো ধরে নিয়ে গেলো বাস আবার জেল, তো জেলে যাওয়ার পরে এখন ফ্যামিলিও একটু অতিষ্ঠ হয়ে গেছে তারা, যে এই হলো ঢাকায় এলাম ওর জন্য একটু বাধা ধরার জন্য, এটা করে ওইটা করে। দুদিন পর তো বিচার আসে, সেই বিচার তো প্রতিদিন তো বিচার দিচার 10টা আমার নামে আসেই, তো বিচার তো আর করতে পারে না, আমার তো বিচি হয় বিচার করতে গেল মাসে মাসে একদিন ভালো যাই যাই না, তাদের তো আমার প্রতি রাগ হয়ে গেল না, যে আমি তো সুস্থ না এখন তো আর গাও পাও শুকায় নাই, এর ভিতরে সে প্রবাবেন মারি যায় মানে আমি সেরকম পাই এরাও বিশ্বাস করছে।
মানে ফ্যামিলির লোকজন,
ফ্যামিলির লোকজন হিসেবে না ও ভালো হইব না, তারা আর শিক্ষা দিই তোরা ছাড়াবো না, আমার সাপোর্ট দিছে বা তখন আমার সব দেখছে, আর এবার আমি কিছু জানি না, এবার শুধু শুধু আমার খারাপ করে থাকবে অভিমান করে, ঠিক আছে আমিও তোর সাথে দেখো কেরম করে ঢাকা থেকে চলে আসি কাশিমপুর কেন্দ্র কারাগারে। নিজেই ছেড়ে দেওয়া হবে, কারণ যেহেতু ঢাকায় থাকলে ফ্যামিলির লোকজন দেখা করে না, দূরে চলে যাই আরামে থাকুন। তো দেড় বছর পরে কিছু নাকি এরকম মনে হয়েছে আবার জামিন করছে আমার।
দেড় বছর পর
18 মাস পরে,
ওকে
18 মাস পরে জামিন করছে। জামিন করার পরে বের হয়েছি। বের হয়ে আমার অনেকটাই সুস্থ, মানে শারীরিক ভাবে সুস্থ হয়েছি। যদি বাইরে থেকে সুস্থ থাকতে পারতাম না, একটা ভিত থেকে সুস্থ হয়েছি। আপনার চোখে অনেকটা দেখি, অনেকটাই সুস্থ শরীর দিক দিয়ে। দেড় বছর পরে দেখি আর তারা কিন্তু ভিত্তি ভালো থাকবে, হাসাতে বলে। বাইরে তো হিরণচির মতন চেহারা হয়ে যায়, খাসনা দাসনা শরীর গিয়ে অবস্থা বিচার লাগে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, চেহারা কত সুন্দর থাকে। তো উনি ভালো থাকবে, আমি উনি ভালো থাকি। দেওয়ানি পাড়া যাবার আস্তে আস্তে বলি উনি ভালো থাকি, উনি পাড়া দেওয়ারে। তো আইসা একটাই থেন আগে যে মৃত্যু ওর কি অবস্থা। তো জেলখানাতে আবার আপনার অনেক জিনিস, মানে অনেক ম্যাক ড্রাইভের মতন অনেক কিছু ক্রিমিনাল বুদ্ধি মাথা আসে। বন্ধুরা তো কিছু অচল কিছু পাওয়া যায় না, চাহিদা মতন কিছু পাওয়া যায় না। তো সেটা একটা যেটা বানাতে তখন ছুরি বানানো হয়েছে, সুতা দিয়ে রাস্তায় ছুরি। তো দুটা ছুরি বানাইছি ওর নামে, আর দুটা রাস্তায় বানাইছি ওর নাম দিয়ে আমার নাম দিয়ে।
ওকে
আসি আসি আন্টি বানাইছে অনেকটি বানা করে আইসা খবর নিচ্ছে কই কত বাসা গেছে এলাকা থেকে। যে বাসায় ছোট থেকে বড় হয়েছে ওর মা, ওর মা ছোট থেকে বড় হয়েছে, যে মেয়েরাও ল্যাংড়া থেকে বড় হয়েছে যে বাসায় যে রুমটায়, সেই 30 বছরের মায়ের ছেড়ে চলে গেছে মেয়েটা দিয়ে যাওয়ার জন্য। কারণ আমি যেটা গেছি তার কোনো মেয়েটার আমি বৃদ্ধ গেছি তাতে গিয়েছি, কিন্তু মেয়েটার খোঁজ খবর খাল ঠিকই রাখছে। কার রাখছে ফ্রেন্ড সার্কেল যে আমি
ওরা এলাকায় ছেড়ে দিয়েছে মেয়েটার বিয়ে দেওয়ার জন্য।
হ্যাঁ আমি তো বিয়ে দিতে বিয়ের জন্য পাত্রপক্ষ আসছে, ইয়ে আসছে, আসার পরে আমার এক ফ্রেন্ড খবর পায় মাংসের বিয়ে দিছে যে মেয়ের সাথে আমার ফ্রেন্ডের সম্পর্ক অমুক আমার মুখের সাথে। তুমি যদি বিয়ে করো আমার কিন্তু ভালো সাথে, যদি বিয়ে করো তোমার তো খুশি, তোমার খুশি তোমার লাইফ। ও কিন্তু জানা কিন্তু পরে কিন্তু তোমার কিন্তু যে বাজবা কিনা সেটা সন্দেহ হয় ফিরে আসে। তো আপনার কি বলে যে গটক গটকে জানাইছে, গটকে যাওয়ার মেয়েদের মামারে জানাইছে যে এইভাবে মেয়ের সাথে সম্পর্ক আছে। তো আমরা তো জায়গায় ছেলে বিয়ে করতে পারলাম না, ছেলেদের মারে হলে ছিল তো অমুক ছেলে আমার সুখ ভালোভাবে চিনি। তো 30 বছর যেই বাড়িতে ছোট থেকে বড় হয়েছে সে বাড়ি ছেড়া আর আমি চলে আসলাম। চলে যাওয়ার পরে মানে খোঁজ নিতে নিতে গেলাম, শুনলাম যে আর এক গ্যান্ডের দিকে গেছে, মেন গ্যান্ডের দিকে, অরিজিনাল গ্যান্ডের দিকে। আমরা পড়েছিলাম মেলপাড়াকে, আর গেছে গ্যান্ডের দিকে। তো ঘুরতে 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 খোঁজ পাইলাম যে অমুক বসে আছে, অমুক ছাদে উঠতেই দেখা যাবে। তো ছাদে গিয়ে 1 ঘন্টা তারা বসে দিয়েছি, এর ভিতরে ও আসছে আমার, আমি যে সাথে ওই সাথে না বের হয়েছে, বের হয়ে দেখছি চুরি দিয়ে শিকা মারছে, চুরি দেওয়া তো করবো। তো চুরি মুড়ি সব শিকা দেওয়ার পরে এর ভিতরেই খোঁজ নিয়ে শুনি যে ওর বিয়ে হয়ে গেছিল,
বিয়ে হয়ে গেছে।
আমি বেরিয়েছি তার 1 মাস না 1 সপ্তাহ আগে।
ওকে ওকে,
1 সপ্তাহ আগে বেরোলে আমি তো আমার ফ্রেন্ড সার্কেল হতে পারতো, স্বামী সার্কেল বাদ দিতে পারতো। এখন ওদের তো ছোট চার বাড়ি গেছে, আমি সকল তো বিছিয়ে ঠিকই বের করতাম, ওরা কি আর বিছিয়েব, আমার লাভার কি ওরা বিছিয়ে বের করবো নি। তো তখন যে বৃত্তি থেকে বেরোছি অসুস্থ সুস্থ হয়েছি, কিছুই ভালো লাগতেছে না, মন ধরে গেছে। জীবনের ফার্স্ট দৃষ্টি ফেলে আমি যাই করছি, এত কিছু করছি, এত টাকা পয়সা কামাচ্ছি, কোনো মেয়ে মানুষের কাছে দৌড়ে দিই বা কোনো মেয়ে মানুষের কাছে সত্য বলতে এসেছি যে শুয়েও নেই, সত্য বলার জন্য এসেছি।
বলুন তারপর কি হলো?
তারপরে মেয়েটা এখন তো আর আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তো যদিও কষ্ট পেয়েছি বাইরে করছি, খারাপ লাগছে, কিন্তু নেশা পানি করছি সিগারেটটাই বললে বেস্ট। তো এর ভিতরে নিজের এলাকায় নিজের এখন আগে এত দূরে সেই বেশি বাড়ি হয়েছে, এখন নিজের বাড়ি বেশি দূরে লোন শুরু হলো। এই যে মামা প্রভাবশালী মামা বললাম, মামা মামা তো ভাই, সে তো পলিটিক্যাল ভাবে আস্তে 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 মার্কেটে মানে করবে, নির্বাচন করবে, এসে করবো। এই যে আমাকে এও মেকিং করা শুরু করতেছে, একসাথে আমি মেকিং করতেছি, এর ক্ষমতা এসে বসবে। আমার তো মাঝে ইঞ্জিনিয়ারিং আছে গা, এখন কি করা যায়, এখন তো আমার কোনো দামি নেই গা।
আপনার বিরোধী দল ক্ষমতায় চলে আসছে,
বিরোধী ক্ষমতা এসে। তো 3 বছর গেছে গা, 3 বছর যাওয়ার পরে এর ভিতরে ওই ভাইয়ের সাথে যা আমার সাথে থাক, আপনি আপন ভাই কিন্তু মামতো ভাই, যেহেতু রক্তের আপন না কিন্তু মার দিতে মার খালতো ভাই, মার আপন খালতো ভাইয়ের ছেলে, আমার খালতো মামতো ভাই আপনই দূরে দূর না। তো তার সাথে একদিকে আবার দিকে লোকজন তাদের সাথে ছোটবেলা থেকে আনা আঙ্গাঙ্গি ছোটবেলা থেকে এলাকার, ওই ওরাও ঢাকায় স্থানীয়, আর তারা যদিও স্থানীয় না, তাদের হোম ডিস্ট্রিক্ট বরিশাল, তারা আসে উড়ে আসে বাদ দিয়ে জুড়ে বাড়ি করছে, কিন্তু স্থানীয় মানুষের সাথে গন্ডগোল। ছোটবেলায় সাথে চলাফেরা করেছে, ফ্রেন্ড সার্কেল ছিল, এক বয়স ছিল বড় ভাই ছোট ভাই, সে নিয়ে অনেক থেকেই যারা জীবনে একটু মন কষ্ট হয়েছিল ছোটবেলা থেকে এই ঝগড়াটা, এদের সাথে গেঞ্জাম চলতেছে। তারপর কি আমি এবার এমনও কি
ওই সময়টাতে আপনি কি করছিলেন, আপনার আপনার কি ফেন্সিডিল, তারপরে অস্ত্র
না? এই সব অস্ত্র ফেন্সিডিল থেকে অব্যাহত আছে, কিন্তু বোমের থেকে অব্যাহত নেই।
মানে চোখ নষ্ট হয়ে যাওয়ার পরও বোমের থেকে অব্যাহতি নাই আপনার? কি করতেন বোম
নিজের প্রয়োজনে, মানে যদি কোথাও ওই জায়গায় একটা গেঞ্জাম লাগছে
টুকটাক বানাইতেন।
হ্যাঁ
বলুন। তারপর
তারপরে এখন তার সাথে জড়িত হয়েছে
আপনার নিজের ভাই,
তার কিছু দূরে দেখছি কি অবস্থা, তার সাথে জড়াই গেলাম। জড়াই যাওয়ার পরে এখন দূরে কেউ না, এখন এদের বাসায় থাকে, এদের বাসায় খেয়ে এর মধ্যে ফ্যামিলি কেউ আসে না, আমার সাথে আর কি ধরে গ্রামে চলে আসা আমার।
মানে যারা এরকম আপনার জন্য এসেছিল তারা আপনার প্রতি রাগ করেই আবার গ্রামে চলে
গেছে, কারণ এখন নাকি বাইরে প্রতিষ্ঠিত। বড় ভাই সে ফার্নিচারের মিস্ত্রি এবং দোকান আছে ফার্নিচারের ব্যবসা, ছোট দুই ভাই তারা ফার্নিচারের ব্যবসা, তারা আমাদের সবাই সবাই ফার্নিচারের ব্যবসায় লিপ্ত, শুধু আমি একা
কিছুই করেন না।
না করতাম আমি, আবার দুশো ভেজা নিয়ে গেছি, একটা কাজ শিখে নিয়েছি।
কি কাজ?
সেনিটারি, সেটা গিয়ে সেটা ইঞ্জিনিয়ার ছিলাম।
আচ্ছা,
যেটাও এই দুষ্টুমির জন্য আমার করা হয় না, দুষ্টুমি কাজ শিখছি ওই ওখানে গেঞ্জাম ওখানে এইটা সেটা এই মানে মন চাইলো মাসে একদিন দুদিন করলাম বা সারাদিন এক ঘন্টা, আর চুলো নষ্ট হয়েছে ঠিক করে দিলাম, মটন নষ্ট হয়েছে ঠিক করে দিলাম, এই আর কি। মানে কন্টিনিউর কাজ করলে আমার টাকার শেষ নেই, করতে পারি, করি না, শিখে রাখছি, শিক্ষার তো শেষ নেই। তো তোর মামার মামার বাসায় থাকি, খাই, ঘুমাই, তার সাথে এনটি আর এক গ্রুপ ওর সাথে খুব অব দেখে, তো ওর টাইম নেই গা, আমি আর কি ওর গালারি করি যে তুই কি। তো যে কোনো কারণবশত ওরই এক ভাই দিন ইসলাম দিলাম, দেখাচ্ছিল 12 বছর মহল্লা দাঁড়িয়ে ছিল, পিন্টু মেয়ার বাঁচিয়া থাকা মরার পরে পড়াইছে, আইসাও কি দিলে ইয়ের মতন পিন্টুর মতন আছে, এই বলো সে বলো দেওয়ার দেওয়া মানে এমনি সেমনি, তো খারাপ ভূমিকা দেখাইতেছে। কিন্তু আমার ভাই সাথে আমার ছোটবেলা থেকে টাং টাং দিই, তার সাথে স্কুলে পড়াশোনা ছিল, ওই যে যে ভাই মামতো ভাই তার সাথে ছোটবেলা টাং টাং দিই, তো ওই আংনাটা এখনো রয়ে গেছে, মানে সেটাও শেষ না, ফ্যামিলির মতো আংনা দিই। তো অনেক জোরজাপটা অনেক কিছু চলতেছে হয়েছে, এগুলো তো ওর দিল সামনেটা বেশি আমাদের সমস্যা করতে ছিল, এগুলো তারা আমার হয়েছে। তারে কালী পূজা, কালী পূজা দর্শন করতেছে তো কালী দিয়ে তারে খাইয়া ফেলেছে। তারপরে কি হলো, এলাকার থেকে কদিন জন্য দেখে দিলাম, হ্যাঁ পরে মামলা দিয়েছে, মামলা দিয়েছে নামে সব বড় বড় মেয়ে নামে হয়েছে, আমার নামে মামলা হয়নি, মামলা দিয়েছে কার নামে, মামলা হয়েছে আপনার আমার মামার নামে, মানে প্রভাবশালী যে ব্যক্তি যাদের নামে মামলা হয়েছে কিছু টিকবো না তার নামে মামলা করছে, মানে তাদেরা শুধু শুধু মানুষের হ্যারাসমেন্ট করার জন্য। হ্যারাসমেন্ট করলো, করার পরে তো মামলা হয়েছে, সেজন্য আমি আবার কি করলাম যে একটু গাড়ি রাখা দিয়ে দেখছি দুই জায়গা, সেই দিকে কদিন তাই মামলা রইলাম। তারপর এলাকায় এখন ও ছোট ভাই আবার ও আবার খুব উত্তট করে শুরু করছে, এইটা সেটা মনে দেখলো কি হয়েছে, তোর ভাই নেই গা, তোর উত্তট নেই গা, তো ওর সাথেও খুব বাংলা কিছুদিন দিচ্ছি, ওর দোকানে কে জানি বোম্বাস, আমি বাইরে বেরিয়েছি বাসা যাবো, আমার বাসা যাবো,
কার কার দোকানে এটা
জসিম,
জসিমটা কে,
ওই দিন ইসলাম দিলাম ছোট ভাই,
ওকে
যারা এ মারে ফেলেছে,
হ্যাঁ
ওর ছোট ভাই। তো আসার পরে ওখানে আমি আসতেছি, দেখি লোকজন অনেক ভিড়, তুমি এখানে কি এখানে বোম মারছে, আমি দেখি আর তাতে এমনি দেওয়া হয়েছে, দেখি গুলি দেওয়া হয়েছে, বাগিচা গুলি দেওয়া হয়েছে, দেওয়া যায় করা দরছে আমার ওর সাথে,
যেহেতু আপনি এই ধরনের কাজ করেন সুতরাং আপনাকে সন্দেহ করেছে।
আর আমার সাথে তো পুরো ওপেনে বাজাবাজি, যেহেতু আমার নাম মামা নামে মামলা করা, ওর ভাই না বাড়ির মাজার, আর ওর সাথে আমার সাথে এমনি আংলাগুলি চলতেছে ওপেনই, মানে করা দিল অবশ্য আমার যেটা বলে, ওর সাথে একটা ছোট ওর সাথে আমার আমারই পরিচিত বলতে আমার আপন জনই এক ভাই ছিল, ওর চাকরি করতো, ওর ওর ডিসি লাইনের ব্যবসা ছিল আছে এখনো আছে, তো আমার করা দিল বসে ছাড় করার ছাড়, যদি আমার অনেক সিনিয়র, আমার অনেক 10-15 বছর সিনিয়র, আমি তুই গুলি বললি করার ছাড় তাই না, দেখে সব বাসার সামনে দোকানের সামনে তুমি গুজা দিয়েছি থাকবো, আমি ওর ওর যদি অনেক প্রবারক সবাই আমি দৌড়াই না, কখনো দৌড়াইতাম না, আমি গুলা খাবার দিছি, যখন আমার খাবার দিচ্ছি আমার কলদের হয়েছে, আমি ওর কলদের খাবার দেওয়া শুরু করছি, এগুলো তো কিছু থেকে পুলিশে ধরে লেগেছে।
থার্ড টাইম আপনি চলে গেলেন?
হ্যাঁ থার্ড টাইম বোম মামলা, এখন তো খুব কথা করি, আমার নামানের ব্যাকগ্রাউন্ড খারাপ, পিছনে মামলা অনেক আছে, টুকটাক কেন্দ্রে তো সপ্তাহে খানিক লেগা অ্যারেস্ট হয়ে দিয়ে আছে, যেটা সেইটা আছে, এটি তো এক্সাম্পল, এটি তো বললাম না, যদি এমনি ক্ষুদ্রক্ষাত্র এমন কোনো বসন নাই যে
আপনি জেলে যান নাই,
এমন কোনো বসে না, এমন কোনো মাস্টার যে আমি অ্যারেস্ট না হয়েছি আর জেলে না গেছি,
তাই খুব না
১১ বছর বয়স থেকেই আমি মাসে মনে হয় এক বছরের সমতো একবারই যে হিসাব করলে 2 মাস বাইরে থাকা হয় 10 মাসের জেলে, মানে ওইটা আমার বাড়িঘর মূলত বাড়িঘর হয়ে গেছে আমার, ওইটা বাইরে থেকে ভিতরে এরকমই
বাইরে ভিতর বাইরে ভিতর করতে করতে সময় চলতে আছে। ওকে তো আপনাকে ধরে নিয়ে গেলো মামলা দিল, তারপর
তো এটা জানেন তো খুব একটু সমস্যা, এর তো ফ্যামিলি সব এত পাঁচুকে এত গ্রামে গেছে গা, আমার কারণবশত আর আবুরও বয়স হয়েছে আর আবু শুলে সর না, আমার কিন্তু রাগিত হয়ে যায় না, এমনি আবার ছোটবেলায় ব্যবসা নিজে করে, এখন তখন ছোটবেলা ব্যবসা করে কুমির দেয় আমার ছোট যেটা আর বড় ব্যবসা করে ঢাকায়, তো এর ভিতরে আবু মারাও গেছে, তোর কোনোদিন সবাই ফেলা দিলে তোর এই হানির অর মন ভালো তোর সবাই সব পোলা ফেলাই দিল, হয়তো তোর বোন ফেলাই না। আমি বাঁচি, হয়তো শুধু বলো না বাঁচি আর মরি, আর বাড়ি করিস রানাগানা করে খাইস না। কিন্তু তাবু মারা গেছে, মারার পর আব্বু করছে আর বাস নিয়ে যেতে দেখুন নিয়ে গেছে। আর তখন ও কেউ কিছু বলে নাই, বের হয়েছি বের হয়ে ছোটো আমাদের কয়ে চলুন। আগে আমি জামা কী করে কিনেন, মানে বাসে যেতে দেবো না, মানে বাসে ফুল ও এলাকায় যেতে দেবো না, মানে সোজা বরিশাল বাড়িতে। মানে এমনিতেই আমি শুনতে পারছি, এখন কথার ভূমি বুঝতে পারছি কি হয়েছে, ছোটো জিনিস হচ্ছে কাবু মারা গেছে। যাওয়ার আসতে দেখলাম না, তো তারপর গেছি, আমি গেছি যে সকলের অংশ ধরে আমি আগে যে তার কবরটা জিয়ারত করছি, যে সে তারা শেষ সময় সময় দেখতে পারিনি, শেষ সময় দেখতে পারিনি, মাটিও দিতে পারিনি দেখতেও পারিনি। তো বলছে যে না আধা কাছে
বিরতির সময় হলো, আরো একবার পাঁচ মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব। Stay tuned on ABC Radio FM 89.2. Royal Tiger Dream presents Jaha Bolibo, Sapto Bolibo, Recharge Yourself. 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। Royal Tiger Dream presents Jaha Bolibo, Sapto Bolibo, Recharge Yourself. Five minutes for our welcome. আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অন 89.2 FM। মঞ্জুর আমার টিম মেম্বার রয়েছে সাউন্ডে এবং আজকে এখানে কনফেস করছে বোমা হানিফ। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। ওকে হানিফ, তারপর?
তো তারপরে মনে হয় যে না, আমি গ্রামে চলে যাই, যে না ঢাকা থাকলে তো এরকম যেরকম নাম ডাক একটা জামানে পড়িনি কদিন পরপর, আর যেহেতু একটা সত্য আমি আসি সেজন্য যে না গ্রামে থাকুন। তো কী করুন গ্রামে, যে না যেহেতু বাইক চালাতে জানি তাই গ্রামে তো বাইক ভাড়া চলে আসা। তো মাঝে সাথে ফ্যামিলিগত যদি আমার অত অভাব টান টান নাই,
তখন তো আপনার ওই যে সেই যে পাওয়ার, সেই যে আপনার কি বলে যে এক ধরনের নাম ডাক, ওগুলো কিছুই নাই
না? স্যার
আছে, কিন্তু আপনি এক্সারসাইজ করছেন না?
না, এগুলো আমি কোনো না করতেছি না, আমার কোনো ছাড়তে লাগলে ছাড়তেছিও না।
এরকম মানে আছে গা ভাষা টাইপের?
আমার ফ্রেন্ড সার্কেল গ্রামে একটা ব্যাপার আছে, আমার গ্রামে এক ফ্রেন্ড আছে, ফ্রেন্ড বললে বলে বেস্ট ফ্রেন্ড দোস্ত সুমন, ওর দেশে তারা গেঞ্জাম হয়েছে লংসার টাকা নিয়ে গ্রামের যে কোনো এক মুরব্বী ওদের পক্ষ যে ওদের নাম বলে সাক্ষী দিচ্ছে যে ওরা করছে। তো ওদের সাথে একটু ঝামেলা হয়েছে, সেই জন্য আমি শুনি আমি ঢাকা থেকে বোম নিয়ে চলে গেছি। ওর সাথে শুধু তর্ক আমার তর্ক বিতর্কের জন্য দূরে স্যার বোম মারছি
এই গ্রামে গিয়ে ওইগুলো করেছে।
হ্যাঁ, আমাদের গ্রামেও, আমাদের গ্রামেও আমার নামটা ঢাকার থেকে এখন বেশি আতঙ্ক হয়েছে আমার গ্রামে, মানে নিয়ে এই বেশ কিছুদিন লাগে। তো তারপরে মানে নাম আছে কিন্তু ওরকমভাবে ই করি না, নামটা সব জায়গায় আছে। চিন্তা করলাম যে না শান্তভাবে চলাফেরা করি, তো বাইক আমার তো আবার বাইক ঢাকাতে বাইক গাড়ি করে চলছি, গ্রামে গিয়ে বাইক অ্যাভেলেবেল, তো বাইক নিয়ে চলতেছি আমার খুব ভদ্রভাবে। যে সত্য কথা বলতে গেলে গ্রামে বাইক ভাড়া ছিল আমার বরিশালে, তো চিন্তা করলাম যে নিজের পকেট খুশি টাকাটা তো আসতে হইব ভালো একবারে। এখন যদি এখান থেকে চলে গেছি গা, তো ফ্রেশ ভাবে চলতে গেলে কি করতে হবে, যে সকাল ভোরবেলা আজানের আগে লঞ্চ যায়, আপনার আজান আগে লঞ্চে যেত, তো লঞ্চের থেকে যে যাত্রী নিয়ে 200-400-500 হয় আর দিনের খরচাটা হয়ে যাবো গা, তার জন্য কারো হাসপাতাল পাবো না, কেউ দেখবো না, আমি সেই স্টাইলে চলতেছি। এর ভিত্তি গ্রামের পলিটিক্স, আবার গ্রামের যে পলিটিক্স সে পলিটিক্স জড়িত হয়েছে আমাদের গ্রামের বন্ধুবান্ধব, হয়তো কেউ পোস্টে পেয়েছে সভাপতি সেক্রেটারি হয়েছে, তো ওদের একটা মিটিং এর ভিত্তি আমার ডাকছে ভালো হারা যেমন রাজনীতি করে এসি ওই বন্ধু দেখ রাজনীতি করলে কি না করলে কি তোরা বসে গেছি। তো কি এটা ওনার দেশের যে চেয়ারম্যান বিপক্ষ দেশে নিতে হবে।
ওকে,
তো চেয়ারম্যানের সাথে যে সঙ্গ যে মানে নতুন সংগঠন হয়েছে সেটার সংশোধনের সংগঠনে যোগ দেওয়া সেন সার্কেল, আর সেটার যে মেন সভাপতি সে ওই সেন সার্কেলের বড় রায়দারে, আমাদের বড় রায়দার, খুব বড় রায়দারই, তো তার নাম হচ্ছে গোলাম সরা রিয়াস। তো সে ভাই চালা আমার বিরণ কিছু জানে ঢাকার ব্যাপারে, আমাকে শুনতে জানছে বা সবাই ট্রেন বলছে দেখে আমার তো সমস্যা কি করে দেখো হানি পাপের লোকের এখানে অল টাইম কাজে লাগবো, তোরা আমার পছন্দ করে ভাই তোর সাথে তুই আমার সাথে স্বাধীন থাকবি, তার সাথে তার ভালো লাগছে, তার সাথে চলা শুরু করলাম। তার কুয়ার দুবার মানে তার সাথে দেশ থেকে উৎক্ষেপ করে দেবে এরকম প্রস্তুতি, চেয়ারম্যান গ্রুপ রানিং চেয়ারম্যান এবং মূল্যদের সভাপতি, তো ওর একটা ভাই মেম্বার ছিল, ও খুব বিকেলাস বিকেলাস হচ্ছে খারাপ, মানে দেশের ভালো ভালো নেতাকে মাইরা মুরা টাকা উঠে দিচ্ছে পাঠা দিচ্ছে, তার খেজাদিগুলো আর এমপির জীবনের অফিসে এমপির কাছে পৌঁছাইছে যে এটা গাজা সেন্সিটিভ বাবা কলের অফিস, তো সেখানে এক প্রকার যোগ্য করা যায় এমপির ঢুকতে দিব না তার অফিসে, তো ঢুকতে হইব ঢুকতে দিচ্ছি, ঢুকতে হওয়ার পরে ওই বাইরে কি বললো ওই যে খারাপ চেয়ারম্যানের বাইক গেড়ি গুলো দেয় বাজা বাজাতে বাজা মানে আরে মার বই তুলা লেগে ফলে আমি নগদে কি করছি দাদি বাস একটা বাসের দেখলাম তো বাস যাদের বাস একটা লেয়া দৌড় করে মানে একটা গেঞ্জামান সিট আছে দরকার দেওয়া দিদি সব দৌড় মানে অনেক পাঁচশো যদি কাঁচা মাছ থাকে কাঁচা মানুষ একাই ভূমিকা গেছি আমি মানে আমি একাই গেছি মারতে শুধু আমার সাথে চেয়ারম্যান থাকার দশ বাসটা ওর বাইরে মারুন দেখে আমি চেয়ারম্যান তুমি ছাড়ো তোমার খুব সম্মান করি দেশে গিয়ে একটা মামলা খাইছি যদিও জানি মামলা শব্দ ছিল একজনকে মাইরা হসপিটালে বেডে শোয়াইছি আর সেই বেডে তুলেছে নামাইছি পুরোই ধরে নিয়ে গেছে সকাল দশে সন্ধ্যা এসে বসে তো তারপরে ওখানে একটা ভূমিকা হয়ে গেল জাহানি বহানি পুনমান এত বড় ভূমিকা কেউ নিতে পারেনি দেশেও তাদের সাথে গেলাম করে তাদের ঠিক আছে সংগঠন ঠিক আছে সংগঠন যা যা অবস্থা সেই সংগঠন খারাপ হচ্ছে এর ভিতরে তো বৃহস্পতি লেগা বাসা থেকে চুপতেছে অনেক উৎপাত আমি বৃহস্পতি করুন না বিয়ের জিনিসটা ভুক্তি আসে না তো এদারে ওদারে বিয়ে করব বিয়ে করবো কারণ এদিকে ফ্রেন্ড ছিল সবাই বিয়ে করে ফেলেছে যেমন বাসায় দিতে ছোট ভাই বিয়ে করবো না পারো ছোট ভাই বিয়ে করে দিছি তুমি নিজে আমি বিয়ে করিনি তো এরপরে কিছে বলছি 2015 সালে বিয়ে করুন যা একটা বিদ্যা দিছি 2015 সালে কিছে রং নাম্বার একটা মেয়ের সাথে কথা হলো তো মেয়েদের বাড়ি বলছেন তো বলছেন গেলাম ওদের বাসায় গেলাম দেখলাম তো ওরা ওর ফ্যামিলির বাপ মা এমন একটা পর্যায়ে গেছিল ওর ফ্যামিলির লোকজনও আমার ফ্যামিলিতে আসছে আইসা কথাবার্তা অনেকটাই সেটেল মানে বিয়ে সম্পূর্ণ সব কমপ্লিট অনেকটাই অনেকটাই কমপ্লিট হয়েছে রোজারিদের পরে বিয়ে রোজারি যেমন রমজান মাস চলতেছে সেরকম রমজান মাসেই কথা চলতেছে মাসে আমাদের বাসায় আইসে দেখছে গেছে মেয়ের সম্পর্ক ছিল মেয়ের সাথে 6 মাস তো আসা যাওয়া ছিল ওদের বাড়িতে আমার সচরাচর ওর আশপাশে সবাই মোটামুটি ওর বাইক নামিনা বাপ মা সবাই জানতো যদিও সম্পর্কটা ফার্স্ট টাইম রং নাম্বারে গেছিলো তারপর রাইট হয়ে গেছে তো এক পর্যায়ে যে না এদের পরে বিয়ে করবো 25 রমজানে কি না কি ব্যাপার নিয়ে জল সাথে বলে আমার সাথে ঝগড়া হয়েছে সেদিন আবার অ্যাক্সিডেন্ট করলো বাইক আমি বাইকের থেকে মোটরসাইকেল থেকে তার প্রায় 40 থেকে 35 হাত দূরে গিয়ে বসেছি এখান থেকে ফাইটা এই কানপুর নিয়ে এই আমি যে বাইকে আছি সেটাও কেউ জানে না
জানবে আপনি কি খুব রাফ চালান
খুব রাফ চালাইতাম ওদিকে খুব ঝগড়া করছিলাম মেয়েটা তার সাথে আমার এখন মনে হয় না যে ওর সাথে ঝগড়া করছিলাম না কি তো কি একটা বিষয় নিয়ে ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়াঝাড়ি হয়েছে সেটা আমার আজও কোনো মনে হয় না বা মনে আসেও না তো যাই হোক মেয়েটার নাম ছিল মুন্নি তো এই জ্ঞান ফিরল কুরবানি ঈদের 2 দিন আগে আবার আর কিচ্ছু মনে নেই গা সেটা তো তুমি মনে হচ্ছে মেয়েটার কথা হাতে দেন মোবাইলটা রেখেছি মোবাইলের সাথে ফোন দিয়েছি মেয়েটাকে 1 ঘন্টা কথা বলবো বলার পরে বলতে আপনি সত্যি মনে হচ্ছে শুনছেন মারা গেছি আমাদের গ্রামও ছত্রায় গেছে যে আমি মারা গেছি ফোন দিয়ে একদম ধরো করে আপনি বেঁচে আছেন বলছি হ্যাঁ কেন আমরা তো শুনছেন মারা গেছে আসলে এই বিষয়টা সত্যি গেছে যে আমি রোজার দিনকে সবাই বলছি পুরো ফেলেছে যে মারা গেছি নিশ্চিত কারণ এত বড় অ্যাক্সিডেন্ট বাঁচার কথা না আর জায়গায় জায়গায় আমার জ্ঞান দেশের তো জ্ঞান নেই দেশের থেকে ঢাকা নিয়ে আসছে 1 ঘন্টা কথাবার্তা আমার বলার পরে 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 আপনার সুদীর খেলাকে নিজের যত্ন নিন তুমি কেন কয় আমার তো বিয়ে হয়ে গেছে ওই অবস্থায় মনে হয়েছে ভাইয়া যে বাইচা আছি এতে মরে যাওয়া অনেক ভালো ছিল
পরপরই আপনার জন্য 2 ঘটনা একটা হচ্ছে আগের বার আপনি বিয়ে করার প্ল্যান করলেন যদিও সেটা নৈতিক প্ল্যান ছিল না সেখানে 2 ঘটনা এর পরের বার আপনি বিয়ে করতে যাবেন
ফ্যামিলিগতভাবে
তখন আপনার মোটরসাইকেল দুর্ঘটনা
দুর্ঘটনা
এবং সেখানে পুরোপুরি আপনার রাফ অ্যান্ড টাফ একটা উশৃঙ্খল জীবনযাপন সবকিছুতে সেটাই নাই এর আগের বার বোমা এরপর মোটরসাইকেলে
তখন মনে হইল কি সব তুমি নিশ্চয় যে এই জিনিসটা আমার কাছে আর করতেছে না ফেয়ার হবে না তো
উচ্ছৃঙ্খল যে জীবন যাপন, বোমা তৈরি করা, রাহাজানি, সন্ত্রাসী, এসব কর্মকাণ্ডের মধ্যে আছেন?
না, অ্যাকচুয়ালি এইটা থেকে একবারে এবারে গ্যান্সারের পরে সুস্থ হওয়ার পরে একবারে স্বাভাবিক সুস্থ আছি এবং সবকিছু থেকে অ্যাভয়েড করে চলতেছি।
দুটো প্রশ্ন করবো আপনার কাছে, আপনার অনুষ্ঠান এই অনুষ্ঠানের শেষের দিকে এসে। নাম্বার ওয়ান কোয়েশ্চেন ইজ, কি পেলেন এই 27 বছরের জীবনে? এই যে উচ্ছৃঙ্খল জীবন যাপন, বাবা মার কথা শুনলেন না, শাসন করলো শুনলেন না, বোমা হানিফ হতে চাইলেন, নাম ডাক হলো, হ্যাঁ, এবং তারপর আজকে আপনার এই অবস্থা, কি পেলেন জীবনে, কিছু পেয়েছেন?
একটা কথা বললে যদি হাসির মতন, হ্যাঁ পাইছি।
কি পাইছেন?
জেল পাইছি, দুটা শ্বশুর বাড়ি দিয়েছি। মানুষ তো দেখলো একটা শ্বশুর বাড়ি, আমার তো দুটা শ্বশুর বাড়ি, এটা ঢাকা কেন্দ্রীয় কারাগার আর বরিশাল কেন্দ্রীয় কারাগার। এটা আমি হাসতে হাসতে আমার ফ্রেন্ডের সার্কেলগুলো অনেক সময় কথাবার্তা বুঝা হলেন।
এই কথাটার পিছনে অনেক অভিমান, অনেক দুঃখ, অনেক কষ্ট জড়িত। যাদের জেল শ্বশুর বাড়ি করার শখ আছে তারা ওকে ফলো করতে পারেন, এটাই আমরাও ঠিক এইভাবেই বললাম। আচ্ছা, আর দুই নম্বর প্রশ্ন, যাহা বলিব সত্য বলিবতে লাখো মানুষের সামনে নিজের নাম আপনি গোপনও করেননি, কেন বলতে আসলেন?
কেন বলতে আসি যে এটা বললে নিজের হালকা করিয়া, যে যদি আমার অ্যাকচুয়ালি আমি চলতেছি একটা কর্মচারি করতেছি টেম্পোরারি, কন্টিনিউ না, কারণ হতে পারে রমজান মাস স্টাফ নাই, সেজন্য চাকরি করতেছি, কিন্তু আমি এই ভালোভাবে চলার জন্য এবার গেম ফেরার পর থেকে এত চেষ্টা করতেছি, কোন জায়গায় কোনো একটা সন্ধান হইতেছে না, ভালো কাজ করার জন্য কোন জায়গায় কোনো ডিসিশন পেয়েছি না, আমি পিছিয়ে দিতেছি ঠিকঠাক জায়গা যাওয়ার মতো, যে না এখন সৎভাবে সবকিছু পিছনে কি যা হচ্ছে না, যে পাঁচটা পাস সৎভাবে ভালোভাবে চলার জন্য, কিন্তু সেটা আমার ফ্যামিলির বিশ্বাস হতে পারতেছি না, আমি সবাই বিশ্বাস আমাদেরকে হারা লাগছি।
আজকের এই অনুষ্ঠান শুনে কি তারা সেই বিশ্বাসটা করবে?
আজকের অনুষ্ঠান তো তারা শুনবেও না, তাদের গ্রামে দেখা মেয়েদের আছে, নেটওয়ার্কের মেয়েদের আছে,
যদি কখনো শোনে তারা কি বিশ্বাস করবে?
মনে হয় না, বিশ্বাস করা অনেক আগে হারা ফেলেছে।
তাহলে আপনি অনুষ্ঠানে কেন আসলেন?
আসছি যে এটার জন্যই, যে এখনকার ছেলেপেলে আছে অনেক, এখন যদি জড়ায় নেয় জ্বরে যে কতক্ষণ, তো এইসব লাইফ ভালো না, হতে পারে দাঁত থাকতে দাদার মতো বুঝি নেই, যেমন বাবা থাকতে বাবার মতো বুঝি নেই, এখন সে নাই, এখন বুঝতেছে জানতেছি তাই পাইছি, ওই সময়টা সব দিকে থাকে রোগী, যা করি তাই ভালো লাগে, এখন কিচ্ছু ভালো লাগে না, কেউ সে টাকা দিতে গেলে ভালো লাগে না, কেউ ডাকলে ভালো লাগে না।
একটা কথাই আছে প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন, যেমন কর্ম করবে তেমন ফল, এবং আজকের এই যে বোমা হানিফ যে নাম ওর,
আমি চাই ভালো,
বা বোম কিংবা হানিফ যাই বলি না কেন,
আমি হানিফ বলে আমার কেউ চেনে না, এটা আমার সবচেয়ে বড় কষ্ট,
ওরে বললে বোম বলে চেনে, বোমা হানিফ বললে চেনে, এবং ওর যে জীবন সেটা ওকে একটা সময় পর্যন্ত এক ধরনের পপুলারিটি দিয়েছে, মানুষকে ভয় পেয়েছে, সম্মান করেছে, কিন্তু ফাইনালি বোমা হানিফ আসলে জিরো, ব্যক্তি জীবনে তার আসলে কিছুই নাই, একটা চোখ হারিয়েছে, এবং মানুষের সম্মান সেটা তো আসলে মানুষ অন্তর থেকে করে না, যারা করে তারা আসলে ভয় থেকে করে, এবং এই যে জীবন, এই জীবনের কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে বোমা হানিফ জিরো হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বোমা হানিফ এইদের মতোই আরো কারো হাতে হয়তো খুন হয়ে যাবে। আর ওর ও যেটা বললো যে আমার জেলেই আমি আসলে বড় হয়েছি, 27 বছর বয়সে এসে তার ভাইরা এখন এস্টাবলিশ, সে এখন মামুলি একটা জব করে, এবং সেটা আসলে বলার মতো না, কিছুই পায়নি ও জীবনে। আমরা যাহা বলিব সত্য বলিবতে অকপটে এই ধরনের মানুষের জীবন
এত চেষ্টা করতেছি,
আমার
পাশে কেউ এসে দাঁড়ায়নি, কেউ
কেউ দাঁড়াবে,
ভালোভাবে দাঁড়াইতেছে না,
কেউ দাঁড়াবে না,
বিহারের জন্য সাপোর্ট হাজার হাজার পেয়েছি,
কেউ দাঁড়াবে না আপনাকে, এই 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 পার্টটাই সবচেয়ে স্ট্রাগলিং পার্ট, এবং আপনি যতটা ইজিলি আজকে খারাপ হয়েছেন ততটা কঠিন ভাবে আপনাকে ভালো থাকতে হবে,
কিন্তু আমার আমি তো একটা সাপোর্ট পাইতেছি না, যারা জাস্ট আমার কিছু কেউ সাপোর্ট দিব যে তুমি সেটা করো তোমার পাশে আমি,
আপনি মনে করেন এটাই আপনার শাস্তি?
হ্যাঁ,
এটা আপনি এটাই মনে করেন,
এটাই আপনার শাস্তি?
হ্যাঁ, এবং এই এই শাস্তি মনে করে আপনি এখান থেকে সরে যান না?
না না না, সরতেছি না, সেজন্য অ্যাক্সিডেন্টের পরে এত দুই তিনটা আঘাত এখনো কন্টিনিউ প্রতিনিয়ত ভুগতেছি, তারপর নিজের ফ্যামিলির থেকেও বকা ঝকা শুনছি, এবারটা তোরা করে আসে বসবি, ফ্যামিলির সাথে আমার সাথে কন্টাক্ট নাই এখন।
সো দিস ইজ আ ভেরি হেল লাইফ, মানে যখন একটা জীবন, যে কথাটা বলছিলাম শেষের দিকে এসে, যে এই জীবন যারা পছন্দ করেন, এত কিছু পরিণতি জানার পরেও তার জন্য আমাদের সরি বলে ছাড়া কিছুই বলার নেই। আমরা একজন বোমা হানিফকে এনে দেখানোর চেষ্টা করেছি, এরকম অসংখ্য ছেলে মেয়ে আছেন যারা টুকটাক রংবাজি করার জন্য, নিজেকে হিরো সাজানোর জন্য এই ধরনের কাজ করেন,
ওটা ক্ষণিকের,
ক্ষণিকের পরিণতি কিন্তু ভয়াবহ।
ওকে, প্রিয় শ্রোতা, এই ছিল হানিফের জীবনের অপ্রিয় সত্য। এ পর্যায়ে আমরা যেটা করি, আমাদের অনুষ্ঠানের নিয়মিত যিনি সাইকিয়াট্রিস্ট আছেন, মনোবিজ্ঞানী আছেন, তিনি মূল্যবান পরামর্শ দিয়ে থাকেন, তার কাছে আমরা শরণাপন্ন হচ্ছি। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার? আজকের সাবজেক্টটা তো খুব ইন্টারেস্টিং, কি বলতে চান আপনি?
আমাদের আজকের অতিথি বোমা হামিদ। আমরা পড়াই শুনি বাবু কাটা কামাল প্যাটকাটা বাবু। আমাকে কিছুদিন আগে মোবাইলে টেলিফোন করতেছি যে আমি প্যাটকাটা বাবু বলতেছি। অফিসে আপনি আমার নাম শোনেন না, আমি প্যাটকাটা বাবু বলছি, আমি আন্ডারওয়ার্ল্ড এর রাজা। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি কেটে দিচ্ছি, আমি জানলাম যে এটা এরকম হয়। এরকম বিশেষ নামে নামে সংস্থাটি থাকে এবং একসময় তো তাদের খুবই প্রতাপ ছিল, কিন্তু আইন প্রস্তাবী সংস্থারা অনেক সফলতার সঙ্গে গত অনেক বছর যাবৎ তাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। আমরা সেরকমই একজনের কাহিনী শুনতেছি। আমার যা হয় আমি যেটা বলেছি যে যারা সন্ত্রাসী হয়, অপরাধী হয়, খুন ডাকাতি করে, তারা আসলে ছোটকার কিছুই তাদের কয়েকটা বৈশিষ্ট্য থাকে, যে আশেপাশে যে তারা লেখাপড়ার দিকে আকৃষ্ট থাকে না, তারা উশৃঙ্খল থাকে, তারা বকাতে থাকে, তারা মানে আতঙ্কত সমস্যা যেটা কন্ডাক্ট যেটা বলি সেটা থাকে। অনেকের ক্ষেত্রে তাই দেখা যেতে সেটাতে আসে। এ পর্যন্ত সে যেটা বলে যে অনেক অপরাধ করছে এবং বারবার ধরো করছে, বছরের পরে আট দশ মাসে জেলেই থাকছে, অর্থাৎ এদের জীবন তো তাই থাকে। এরা আসলে মানে হয় পালিয়ে থাকে, নাহলে জেলে থাকে, এই হচ্ছে জীবন। এখন সে সব দিক থেকে শূন্য অবস্থায় চলে গেছে। সে নিজের একটু বলে যে আমি এখন জিরো, আমি চেয়েছিলাম সমাজে আমি একটা হিরো হবো, কিন্তু আমি হয়ে গেছি জিরো। সে যেগুলি করেছে সেগুলি তার জীবনের অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে এবং সব মিলিয়ে তার ইতিহাস বলে যে সে আসলে কিছুই পায় নাই, সে ছেলে একটা জিরো, এখন একটা জিরো। এই যে অনুভূতি, এই যে উপলব্ধি, এই অনেকের উপলব্ধিটা আছে সবাইকে জানাতে চেয়েছে। আমরাও এই অনুষ্ঠানের মাধ্যমে যারা এরকম বোমা হারি বা এরকম যারা পেট কাটা এইরকম পরিচয় দিয়ে গর্ব অনুভব করে বা তারা মনে করে যে হ্যাঁ আমি তো রাজার হালে থাকতেছি, আসলে কি তারা রাজার হালে থাকতেছে? তারা তো বছরে সাত আট মাস হয়তো জেলে থাকে, না হলে থাকে আন্ডারওয়ার্ল্ডে। কারণ নিজেরাই বলে আমরা আন্ডারওয়ার্ল্ডে থাকি, অন্ধকার জগতে থাকি, মাটির নিচে থাকি। সেইটা কি জীবন? একটা সাধারণ উন্মুক্ত জীবনের যে আনন্দ, যে সম্মান, এটা থেকে তারা কথাটা তারা বুঝে না। হানিফের মতন সব হারিয়ে তারপর তারা বুঝে যে আমরা আসলে হিরো না, আমরা আসলে হিরো। এই হানিফের কাছ থেকে সবাই শিখবে, সব অপরাধীরা শিখবে যে আমরা আসলে হিরো। আমরা সাধারণ জীবন যখনই ফিরে যাব, আমরা হিরো না হতে পারি, আমরা একজন সুখী এবং সম্মানিত মানুষ হিসাবে, নাগরিক হিসাবে সব এই শপথ তারা হানিফের ইতিহাস থেকে কাহিনী থেকে নিতে পারে।
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
বেশ কিছু টেক্সট আমরা পেয়েছি প্রিয় শ্রোতা। ফরহাদ মিরপুর থেকে লিখেছে, হানিফের এই পরিণতির জন্য আসলে আমাদের নষ্ট রাজনীতি দায়ী, তাদের কারণেই হানিফরা তৈরি হয় এবং সমাজ কলুষিত হয়। হাবিব উত্তরা থেকে লিখেছে, হানিফের পরিবার গ্রাম থেকে ওর জন্য ঢাকা আসলেও আসলে হানিফের কোনো খোঁজেই রাখেনি, রাখলে আজকে ওর এই অবস্থা হতো না। শাওন চট্টগ্রাম থেকে লিখেছে, একটা বয়সে অনেক ছেলেই হানিফের মতো বিখ্যাত হতে চায়, কিন্তু ওই বয়সে পারিবারিক সাপোর্ট খুবই জরুরি, হানিফের জন্য শুভকামনা। নিঝুম কক্সবাজার থেকে লিখেছে, হানিফ খুবই সাহসী ছিল, ওর সাহস যদি ভালো কাজে ব্যবহার করা হতো তাহলে ওর জীবনের পুরো মোড়টাই ঘুরে যেত। এরকম অনেক অনেক কমেন্টস আমরা পেয়েছি, আমরাও একই কথা বলতে চাই। হানিফ তার সাহস, শৌর্যবীর্য কোনো ভালো কাজে ব্যবহার করেনি বলেই আজকে হানিফের জীবনটা এতটা ভয়াবহ, এবং সেটা হানিফ জানে। আপনার জীবনটা ভয়াবহ না হোক, সেজন্যই আজকের এই যাহা বলিব সত্য বলিব হানিফকে লাখো মানুষের সামনে তুলে ধরা। প্রিয় শ্রোতা, আমরা শেষ করব আমাদের এই অনুষ্ঠান রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব আজকের এই 159 পর্ব। তবে তার আগে মঞ্জুর আমাদেরকে পড়ে শোনাবে কে এই সপ্তাহে চিঠি বা মেইল পাঠিয়েছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ
ইয়োরসেলফ। আমি লাবণী, বর্তমানে আমার বয়স 19। দুই বছর আগে একটি ছেলের সাথে আমার পরিচয় হয় এবং পরে আমাদের সম্পর্কটি গভীর ভালোবাসায় গড়ায়। এক পর্যায়ে আমি কনসিভ করে ফেলি। এটি নিয়ে আমাদের দুজনের ভেতরে সমস্যা তৈরি হয় এবং এক পর্যায়ে আমি গর্ভপাত করি। আজ আমার সেই ভালোবাসার মানুষটিও আমার পাশে নেই। আমি যত বড় পাপ করেছি তার শাস্তি আমি প্রতি মুহূর্তে পাচ্ছি। সবার কাছে অনুরোধ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক ধন্যবাদ মঞ্জুর, এবং একই সাথে ধন্যবাদ জানাই যে বন্ধুটি এই চিঠিটি লিখেছেন তার উপলব্ধির জন্য। পর্দা নামলো আজকের 159 পর্বের। 160 পর্ব নিয়ে আগামী রবিবার ঠিক রাত 12টায় আমি আরজে কিবরিয়া আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।